This track was downloaded from FusionBD.com.
Close Up presents Hello 8920. Close Up. The closer, the better.
প্রিয় শ্রোতা, বুধবারের রাতে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920 তে। এই মুহূর্তে আমি আরজে কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে এবং আপনারা শুনছেন এবিসি রেডিও এফএম 89.2। আজকের ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920 একটি বিশেষ হ্যালো 8920, এই অর্থে যে আজকে আমাদের সঙ্গে রয়েছেন একজন বীর মুক্তিযোদ্ধা, বীর প্রতীক মোজাম্মেল হক, এবং তিনি একজন শুধুমাত্র মুক্তিযোদ্ধাই নন, একজন বিশেষ মুক্তিযোদ্ধা আমরা বলব, কারণ আমি একটু পরেই বলছি। তবে তার আগে আপনাদেরকে বলে নেই, হ্যালো 8920 তে যদি আপনারা আপনাদের জীবনের গল্প বলতে চান, সেক্ষেত্রে যেটা করতে হবে, আমাদেরকে ফোন করে বলতে হবে আপনার জীবনের গল্পের সারমর্মটা কি বা সারাংশটা কি বা কেন আপনি জীবনের গল্পটা বলতে চান। অবশ্যই ফোন নম্বর দিতে ভুল করবেন না, যে নম্বরে আপনার সঙ্গে আমরা যোগাযোগ করব। আমাদের ফোন নম্বরটি হচ্ছে 9115668। আমি আবারও বলছি 9115668। এছাড়া আরও একটি নাম্বার রয়েছে আমাদের 09613892892, 09613892892। এখানে ফোন করার পরে আপনি ফোন থেকে যে নির্দেশনা শুনতে পাবেন সেই অনুসারে আপনি আপনার কথাগুলো রেকর্ড করবেন। ওকে, আমরা শুরু করতে চাই অনুষ্ঠান। তবে তার আগে আপনাকে আরো একবার বলছি যে আমাদের ফেসবুকে চলে আসার জন্য আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/hello8920। আমি আবারও বলছি www.facebook.com/hello8920। ওখানে গিয়ে লাইক দেবার সঙ্গে সঙ্গে আপনারা হ্যালো 8920 মেম্বার হয়ে যাবেন। আজকের এই যে এপিসোডটি সেটা একটি বিশেষ এপিসোড। যিনি আমাদের সঙ্গে জীবনের গল্প বলতে এসছেন তিনি বীর প্রতীক মোজাম্মেল হক, এবং তিনি যে কারণে বীর প্রতীক উপাধি পেয়েছিলেন সেটা নিঃসন্দেহে শোনার মতো আমাদের আগ্রহের জায়গাতে। আপনারা জানেন যে পাকিস্তানের যে সেই সময় কুখ্যাত গভর্নর মোনায়েম খা, সেই মোনায়েম খাকে হত্যার যে বীরত্বপূর্ণ সাহস সেই সময়টিতে যে মুক্তিযোদ্ধা দেখিয়েছিলেন, কিশোর মুক্তিযোদ্ধা আমরা বলব, সেই মুক্তিযোদ্ধাই হচ্ছে আজকের বীর প্রতীক আমাদের মোজাম্মেল হক। তো তার জীবনের গল্প আমরা আজকে উপস্থাপন করছি এবং তার জীবনের গল্পে পুরো বিষয়টি উঠে আসবে, মুক্তিযুদ্ধের সেই দুর্ধর্ষ পার্ট, মুক্তিযুদ্ধের সেই দুর্ধর্ষ অধ্যায়, এবং একই সাথে তার জীবনও যে কত বৈচিত্র্যপূর্ণ সেটা আমরা শুনব তার কাছ থেকে। প্রথমে আপনাকে আমি ধন্যবাদ জানাই যে আমাদের হ্যালো 8920 তে আপনি এসেছেন আপনার জীবনের গল্প বলার জন্য। আন্তরিকভাবে ধন্যবাদ। আমাদের লাখ লাখ শ্রোতা যারা দেশের ভেতরে আছে, দেশের বাইরে আছে, প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে ছিটিয়ে আছে, তারা আজকে আপনার জীবনের গল্প শুনবে, তাদের পক্ষ থেকেও আপনাকে প্রথমে ধন্যবাদ।
আমার পক্ষ থেকেও আপনাদের ধন্যবাদ, এ কারণে যে আপনাদের এই এবিসি রেডিওর মাধ্যমে আমার জীবনের গল্প শোনার জন্য আপনারা সুযোগ করে দিয়েছেন, দেশবাসী আমার জীবনের গল্প শুনতে পাবে, এর জন্য আপনাদেরও ধন্যবাদ এবং দেশবাসীকেও আমার পক্ষ থেকে সালাম, তারা আমার গল্প আজকে শুনবে।
জি, আমরা শুরু করছি। আমরা সাধারণত যেটা করি, একজন মানুষের শৈশব থেকে শুরু করে বর্তমান সময় পর্যন্ত জানার চেষ্টা করি, তো আপনি আপনার শৈশব থেকে শুরু করুন।
হ্যাঁ, আমার নাম মূলত আমার মা বাবা এবং আমার নানি আমার নাম নূর মোহাম্মদ রেখেছিলেন।
আচ্ছা আচ্ছা।
আমার জন্মের পর তো আমার বাপ চাচারা সাত ভাই, এক ফ্যামিলির সাত ভাইয়ের মধ্যে আমাদের ফ্যামিলিতে অনেকের নাম নূর দিয়ে রাখা হয়েছে।
আচ্ছা আচ্ছা।
যখন আমি প্রাইমারি স্কুলে পড়াশোনা করি তখন আমার আর সবচেয়ে বড় চাচার ছেলে নুরুল হক, উনি আমার স্কুলে গিয়ে আমার এই নামটা পরিবর্তন করে দিয়ে আসে।
আচ্ছা আচ্ছা।
মামার নামটা মোজাম্মেল হক রেখে আসেন।
আচ্ছা।
তো আমার ক্লাস টিচার যখন আমার নাম মোজাম্মেল হক করে ডাকছে, আমি আর সাড়া দিচ্ছি না, আমি জানি না। তখন আমার বলতেছে ইউ বয়, তুমি দাঁড়াও। আমি দাঁড়াইলাম। দাঁড়ানোর পরে আমাকে বললেন যে তুমি বোধহয় জানতে পারছো না যে তোমাকে মোজাম্মেল হক নামে কেন ডাকছি। আমি তখন বললাম না স্যার। আমাকে বলল যে তোমার বড় ভাই, তোমার চাচার বড় ছেলে নুরুল হক, তিনি তোমার নামটা মোজাম্মেল হক রেখে এসেছে।
ওকে।
তো এইপর আমি বাড়িতে যাওয়ার পরে আমাকে খুব ভালো করে বুঝালেন যে মোজাম্মেল হক নামটা খুব বড় নাম, জ্ঞানী গুণী মানুষের নাম, খুব উচ্চ শিক্ষার মানুষের নাম, তোর এই নামটা খুব সুন্দর নাম রেখেছি। এরপরে আর আমার নাম মোজাম্মেল হক বাড়িতে কেউ ডাকে না, আমাকে নূর মোহাম্মদ নামেই ডাকে। তো আমি স্কুলে আমার নাম এবং অফিস আদালতে আমার নাম থাকে
মুজাম্মেল হক।
আমি এলাকায় যখন চলাফেরা করি আমাকে নূর মোহাম্মদ নামেই সবাই ডাকে, আমাকে এই নামেই চিনে। আমার নামটা কখন জনসাধারণের সম্মুখে এসেছে সেটা আমি একটু পরে বলবো। আমার বাবার ইমিডিয়েট বড় যিনি মালিক মাস্টার, উনি প্রাইমারি স্কুলের হেডমাস্টার, আমি ওই স্কুলের ছাত্র, ওনার বড় ছেলে বকুল, আমরা বাপ চাচারা সাত ভাই। সংগ্রাম পর্যন্তই আমাদের ফ্যামিলি জয়েন্ট ফ্যামিলি ছিল। আমাদের ফ্যামিলিতে আমাদের গোয়ালে 100 খানেক গরু ছিল। দেখতাম যে হাল বাইত, 3 হাল নিয়মিতই আমাদের বাইত এবং 4টা হালও আমাদের মাঝে মধ্যে আমি দেখেছি।
আচ্ছা আচ্ছা।
তো এই বর্ষাকালে আমাদের গরু নিয়া এই গুলশান, বনানী, ক্যান্টনমেন্ট, ক্যান্টনমেন্টের সেনাবাহিনীর অনেক পতিত জমি ছিল, এগুলা 1 বৎসরের লিজ দিত কৃষকদের মাঝে।
কত সালের গল্প বলছেন?
এটা বলতেছি 67-68
এইরকম
সময়ে।
আচ্ছা, তো আপনাদের বাড়িটা কোথায় ছিল? তাহলে
2টা বাড়ি ছিল, গুলশান 2 নম্বর চক্কর যেটা, এই গুলশান 2 নম্বরে আমাদের বাড়ি ছিল একটা। আমার দাদার 32 বিঘা জমি ছিল এই গুলশানে। এই এলাকাটার নাম ছিল পারামোনা। এই পারামোনা জেনারেল স্টোর নামে গুলশান 2 নম্বর চক্করের পশ্চিম পাশে একটা দোকান এখনো আছে, সেটা আমার ফুফার। এই পারামোনা এলাকাটা আমাদের দাদার ছিল, এই যে গুলশান ক্লাব যেটা এখন হয়েছে এবং গুলশান পুলিশ ক্যাম্প যেটা আছে 2 নম্বরে, এটাও আমার দাদার জমির উপরেই, এবং গুলশান ক্লাবটাও আমার দাদার জমির উপরে।
আরেকটা বাড়ি
সোলমাইত গ্রামে।
কোন জায়গায়?
এখন বর্তমান ভাটারা ইউনিয়নের সোলমাইত গ্রামে আরেকটা বাড়ি, আমার দাদার বাড়ি। আমাদের বাড়ির নাম বটগাইছা বাড়ি।
বটগাইছা বাড়ি, তার মানে প্রচন্ড গৃহস্থ ছিলেন এবং
আমরা গৃহস্থ মানুষ ছিলাম।
গরু প্রসঙ্গে ছিলেন যে সখানেক গরু ছিল,
সখানেক গরু ছিল আমাদের। এইটা বর্ষা সিজনে বনানীতে গুলশানে, যখন আমাদের জমি আপনার 1961-62 সনে 138 LA কেস দ্বারা হুকুম দখল করে, প্রথম ডিআইটি। ডিআইটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হল জে মাদানি। আমার দাদার এই জমি 1961-62 সনে 138 LA কেস দ্বারা হুকুম দখল করে 3 বিঘা জমির মূল্য 1500 টাকা দিছে। তো আমাদের আবার তাও দিছে, এটা 3 কিস্তিতে আমাদের বিল দিছে, এবং আমরা এই বিলের টাকা দিয়ে আমরা কোন জমি কোথাও আমার দাদা রাখতে পারে নাই। এখন আমাদের যেটা বাড়ি সোলমাইত গ্রামে, এই বাড়িটা আগেই ছিল। ওই বর্ষা সিজনে আমাদের হালের গরু, আবাদি জমি সব এই গুলশানে 100-এর লিস্ট নিত বনানীতে ক্যান্টনমেন্টে। তো ওই বর্ষা সিজনে শুক্রবার দিন স্কুল ছুটির দিনে আমরা গরু চড়াইতে আসতাম, ওই যে আবাদি ফসল করত, এই শশা, কুল, তারপরে সবজি, এগুলো আমরা খাইতে ছুটির দিনে আসতাম এবং গরুও চড়াইতাম আমরা আমাদের রাখালের সাথে।
আচ্ছা আচ্ছা।
সত্যি কথা বলতে কি, যে বাপ চাচার ফ্যামিলিতে যখন বড় হইতেছি তখন থেকেই আমার কাছে মনে হইল যে পৃথিবী মোর পাঠশালা, আমি সবার ছাত্র। এই যে কবির অর্থপূর্ণ শব্দ, এটা আমার ফ্যামিলির থেকে আমি যা শিখেছি, আমার মনে হয় যে এই সারা পৃথিবীর অর্ধেকটা আমার ফ্যামিলির থেকে আমি শিখেছি। কিরকম শিখেছি, আমার মা যেদিন খাবার দিত আমাদের সেদিন আমার প্লেট একটু বেশি দিত, আমার চাচি যেদিন খাবার দিত প্লেটে সেদিন আমার চাচাতো ভাইয়ের প্লেটে একটু খাবার বেশি দিত। তো এইগুলা আমরা খুব ছোট কাল থেকে দেখতে দেখতে, বিচার ব্যবিচার অবিচার এগুলা দেখতে দেখতে বড় হয়েছে। বাপ চাচারা বিকালবেলা ওই কাচারি ঘরে বসত, কামুক খাইত তখন। তো যাওয়ার আগে এই শুরু হইতো, কে কি ব্যবিচার করছে, কে কি অবিচার করছে, এরকম করতে করতে শেষমেশ তারা বকাবকি করতে করতে সব কাছারি ঘর ছাড়তেন। এগুলোও আমরা নিজ কানে শুনছি। তো এদিকে স্কুলে চাচা, আমার বাবার ইমিডিয়েট বড় চাচা, চাচাতো ভাই 6-7 জনই স্কুলে যাই একই সময়ে। দেখা গেছে যে বাইরে একটু ক্লাসরুম ছাইরা যদি মাঠে খেলতে গেছি, চাচা শাসন করার বেলায় আমাকে একটু বেশি শাসন করছে, চাচার ছেলেকে একটু কম শাসন করছে। তো এগুলো লাগছে মনে খুব। তারপরে দেখা গেছে যে বই পুস্তক যখন কিনে দিছে, কাপড় চোপড়ও যখন আমাদের যৌথ ফ্যামিলিতে কিনে দিছে, যেই চাচা কাপড় কিনছে সেই চাচার ছেলের কাপড়টা একটু সুন্দর, আমাদের কাপড়টা একটু অসুন্দর, এগুলো মনে লাগছে। তো তারপর প্রথমত প্রাইমারি স্কুল পাশ করে যখন আমি হাই স্কুলে ভর্তি হই, তখন তেজগাঁ পলিটেকনিক স্কুলে ভর্তি হই। তেজগাঁ পলিটেকনিক স্কুলে যখন আসি তখন ম্যাক্সিমামই আমার মনে হয় যে অবাঙালিরা, এই গাড়ির ড্রাইভার, হেল্পার, কন্ট্রাক্টর, এরা অবাঙালিরা কাজ করছে বেশি। তো সেটাও আমরা ওই সোলমাইজ গ্রাম থেকে গুলশান এক নম্বর পর্যন্ত তখন বাস আসতো, পিআরটিসির বাস। তো ওই পিআরটিসির বাসে আমরা গুলশান এক নম্বরে আইসা তারপরে ফার্মগেডের জন্য আমরা স্কুলে আসতাম। এতে করে দেখতাম কি যে একটা বয়স্ক বাঙালি, সে যদি ছিটে বসা থাকতো, একটা কম বয়স্ক বাঙালি যদি গাড়িতে উঠতো, তো ওই কন্ট্রাক্টররা ফোর্স করে বাঙালিরে উঠাই দেয়া, ওই কম বয়সের অবাঙালিরে সিটে বসতে দিত। তো এটা এটাও খারাপ লাগতো। তো অনেক সময় দেখা গেছে যে ওই বাসে উঠবে, উঠার সময় বয়স্ক বাঙালি এরে গাড়িটা যে করে স্লো করে গাড়িতে উঠাবে এরকম করে উঠায় নাই, তারা একটু একটু অমানবিক ভাবে গাড়ি চালাইতেছে এবং এর মধ্যে দৌড়াইয়া উঠা, এবং নামার সময় দেখা গেছে তারা ওই রকম সতর্কতার সাথে গাড়িটা ব্রেক করে নাই, নাইমা মানে পড়ে গেছে। তো এইগুলা আমাদের সাথে যে বাঙালিদের সাথে যে অবাঙালিদের আচরণ, এই আচরণগুলা সেই স্কুলে যখন আসা যাওয়া করি তখন থেকে এইগুলা খুব চোখে পড়ত এবং খারাপ লাগত। আবার আমাদের যেহেতু অনেক গরু ছিল, তো এমন হয়েছে ক্যান্টনমেন্ট ছিল আমাদের বাড়ির পাশেই গুলশানের, এই যে এখন নিউ ডিউএসএস হয়েছে, তো এইখানটাতে যখন আমাদের গরু কোন ক্রমে যদি তাদের সীমানার ভিতরে যাইত, তো সেইগুলা মানে একদম ক্যান্টনমেন্টে খোয়ারা ছিল, ওইগুলো এনে দিয়ে দিত, কোনো ভাবেই আমরা রিকোয়েস্ট করলেও আমাদের কোনো গরু বাছুর এগুলা দিত না। আরো একটা সময় আমার মনে হয় তখন আমি ক্লাস এইটে পড়ি, তখন আমাদের গ্রামের, আমি নাম বলতে চাই না, তারা এখনো জীবিত আছে, তো নতুন বিয়ে করছে, বোধহয় ছয় সাত দিন হয়েছে। তো সিনেমা দেখতে আপনার ক্যান্টনমেন্ট গ্যারিসন সিনেমা হল ছিল এখন, এবং ইন্ডিয়ান বই বেশিরভাগ ওই গ্যারিসন সিনেমা হলে চলতো। তো ইন্ডিয়ান বই দেখানোর জন্য সবাই আমাদের এলাকার মানুষরাও ওই সিনেমা দেখতে যাইত। তো ওই নতুন দম্পতি তারা দুইজনই সিনেমা দেখতে গেছে। সিনেমা দেখতে গেছে পরে তার হাজবেন্ড রে ওই জঙ্গলের ভিতরে নিয়ে গাছের লগে বাইন্দা রাইখা তার ওয়াইফকে দর্শন করছে মিলিটারিরা। তারপরে যখন ছাড়া পাইয়া ছুইটা যখন আসছে, আসার পরে ক্যান্টনমেন্টে তখন একটা ফাঁড়ি ছিল পুলিশের, এটা তখন থানা হয় নাই। তো এই ফাঁড়িতে গিয়া কমপ্লেন করছে পরে তো কোনো কমপ্লেনই তারা রাখে নাই এবং সেই অভিযোগটাও রাখে নাই। আমার আত্মীয়র মধ্যে সেই ঘটনাটা, তো
এই জন্যই আপনি নামটা বলছেন,
এর জন্য আমি নামটা বলতে চাইতেছি না, এখনো জীবিত আছে। তো এটাও খুব কষ্ট লাগে।
তারপরে কি হলো? তারপরে
মামলা হয় নাই, নেয় মামলা, কোনোভাবেই মামলা নেয় নাই, কারণ হলো এটা পাকিস্তান মিলিটারিদের কর্ম, এর জন্য এটা নেয় নাই মামলা।
পুলিশের কাছে আপনারা মামলা করতে পারেন?
মামলা করতে গেছে ক্যান্টনমেন্টের যে ফাঁড়ি পুলিশ স্টেশন, এটা গেছে, নেয় নেই মামলা,
ওখানেও মামলা নেয়নি,
না মামলা নেয় নেই।
ওকে,
তো যাই হোক এগুলা দেখতেছি। তো ঠিক আমি ওই তেজগাঁও পলিটেকনিক স্কুলে এক বছর পড়ার পরে ওইখানে একটু বেশি দূর হয়, তো লগের বন্ধু বান্ধবরা, ভাই বেরাদররা, এরাও কেউ কেউ পলিটেকনিক স্কুল থেকে চলে আইছে। তো আর একটু কাছে স্কুল, এই যে সাইন স্কুলের ঠিক উল্টা দিকে দক্ষিণ পার্শ্বে স্টাফ ওয়েলফেয়ার হাই স্কুল, এটা তখন পিআই এ ছিল, তখন পিআই এরই কর্মচারীদের দ্বারা এটা পরিচালিত হইত। তো স্টাফ ওয়েলফেয়ার হাই স্কুল, আমি সেই স্কুলে এসা সেভনে ভর্তি হইলাম। স্টাফ ওয়েলফেয়ার হাই স্কুলে পড়া অবস্থায় তো একদিন হঠাৎ পাকিস্তান গোল টেবিল কনফারেন্সে থেকে মাওলানা ভাসানী ঢাকা বিমানবন্দরে এসে নামছে। তো ঢাকা বিমানবন্দরে এসে নামছে এই কথা শুনছি, তখন আমাদের টিফিনের সময়। আমি দৌড়াইয়া আমি বিমানবন্দরে গেলাম মাওলানা ভাসানীরে খুব কাছের থেকে সচক্ষে দেখার জন্য। তো আমি গিয়া দেখলাম ওই যে হেলিকপ্টার লাউঞ্চটা, এটা হলো দক্ষিণ সাইড দিয়া ওই পুরান এয়ারপোর্টের ওইখান দিয়া একটা লাউঞ্চ আছে, ওই লাউঞ্চে একটা ট্রাক দাঁড় করায় রাখছে, ট্রাকের ছাদের উপরে মাওলানা ভাসানীকে উঠাইছে এবং মশিউর রহমান যাদু মিয়া এরা ভাসানীর পাশে দাঁড়ানো। তো দাঁড়াইয়া তো মাওলানা ভাসানী এর প্রশ্ন করতেছে সাংবাদিকরা যে আপনি এই ইয়ের গোলটেবিল কনফারেন্সে যাওয়ার আগে আপনি জনসভায় আপনি বললেন পরে বাঙালিরা উত্তেজিত হয়ে গেল, উত্তেজিত হইয়া কল কারখানা মিল ইত্যাদি জ্বালাও পোড়াও করতেছে, আর আপনি ওইখানে পশ্চিম পাকিস্তানে গোলটেবিল কনফারেন্সে গেলেন, তবে কি আপনিই কি এই এদেরকে উস্কাই দিয়ে গেলেন না? তো মাওলানা ভাসানী তখন বলতেছে আমি তো আসলে তাদেরকে এই আগুন লাগাই দেওয়া জ্বালাও পোড়াওর জন্য আমি বলিনি, আমি তাদের মনের আগুন জ্বালাতে বলেছি। মাওলানা ভাসানী এই কথাটা বলতেছে, তো এই কথাটা আমার মনে আছে। তো ওইখান থেকে ট্রাকে ধরে রাখছেন, ট্রাক থেকে তারপরে এই সাংবাদিক সম্মেলন করে মাওলানা ভাসানীকে নিয়ে চলে গেলেন, এটা আমি সচক্ষে দেখছি। ইভেন আমি প্রত্যেকটা জনসভায় আমি
এবং এটা নিজ আগ্রহেই যেতেন, তাই না?
নিজে আগ্রহ থেকে যেতেন।
ওকে প্রিয় শ্রোতা, আমরা এই জায়গাটায় ছোট্ট একটা বিরতি নিতে চাই। আমরা আজকে যার জীবনের গল্প এখানে প্রচার করছি তিনি বীর প্রতীক মোজাম্মেল হক, এবং শুধুমাত্র বীর প্রতীক নয় এবং শুধুমাত্র তিনি একজন মুক্তিযোদ্ধা নন, আমরা তাকে বিশেষভাবে সম্মান করতে চাই আজকের এই হ্যালো ইট নাইন টু জিরো থেকে। কারণ তৎকালীন সময়ে পাকিস্তানের কুখ্যাত গভর্নর মোনায়েম খাঁকে তিনি হত্যা করেছিলেন এবং যে কারণে তাকে বীর প্রতীক উপাধি দেওয়া হয়। সেই যে কিলিং, সেই দুর্ধর্ষ ঘটনা যেটা হলিউডের ছবিকেও অনেক সময় হার মানায়, আমরা সেই গল্পে ধীরে ধীরে যাব এবং তার পুরো জীবন জুড়েই সর্বোৎকৃষ্ট এই ঘটনাটি আমরা জানার চেষ্টা করব। তার আগে আমরা পুরো মানুষটিকে আবিষ্কার করছি। আমরা তিন মিনিটের ছোট্ট একটা বিরতি নিচ্ছি, তিন মিনিট পরে আমরা ফিরে আসব ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো এইট নাইন টু জিরোতে। আমাদের আজকের অতিথিকে দেখার জন্য আপনারা চলে আসতে পারেন আমাদের ফেসবুক পেজে, আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/hello8920। আমি আবারও বলছি www.facebook.com/hello8920, ওখানে গিয়ে লাইক দেবার সঙ্গে সঙ্গে আপনি হ্যালো এইট নাইন টু জিরোর মেম্বার হয়ে যাবেন। ফিরে আসছি ঠিক তিন মিনিট পর।
Close up presents Hello 8920. Close up. The closer, the better.
প্রিয় শ্রোতা, তিন মিনিট পর আমরা আবারও ফিরে এসেছি ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো এইট নাইন টু জিরোতে। আপনার বন্ধু আমি আর জি কিবরি আপনার সঙ্গে রয়েছি, সঙ্গে রয়েছে আমার টিম মেম্বাররা খালিদ এবং লোবান। আপনারা সবাই শুনছেন এবিসি রেডিও এফএম 89.2। আমাদের সঙ্গে রয়েছে বীর প্রতীক মোজাম্মেল হক। আমরা মোজাম্মেল হকের জীবনের গল্পে ফিরে যেতে চাই এবং আপনারা নিশ্চয়ই জানেন যে আজকে তিনি এখানে আছেন জীবনের গল্পে বলার জন্য। তিনি একজন বিশেষ মানুষ আমাদের কাছে, কারণ তৎকালীন পূর্ব পাকিস্তানের কুখ্যাত গভর্নর মোনায়েম খাঁকে তিনি নিজ হাতে হত্যা করেছিলেন এবং সেই যে অভিযান, হত্যার যে অভিযান, সেটা একটা দুর্ধর্ষ অভিযান ছিল এবং সেটা আমরা তার মুখ থেকে শুনবো। তবে তার আগে তার জীবনের গল্পে, তার জীবনের গল্পের কোন একটা পার্টি এটা রয়েছে এবং সেটাও আমরা আবিষ্কার করতে চাই। আর এই ফাঁকে আপনাদেরকে বলছি, আপনারা যদি আপনাদের জীবনের গল্প বলার জন্য আমাদের এখানে আসতে চান হ্যালো ইট নাইন টু জিরোতে, সেক্ষেত্রে যেটা করবেন আমাদেরকে ফোন করে জানাবেন আপনার জীবনের গল্পের সারমর্মটুকু। আমাদের ফোন নম্বরটি হচ্ছে 9115668। আমি আবারও বলছি আমাদের ফোন নম্বরটি হচ্ছে 9115668। এছাড়া আরো একটি নাম্বার রয়েছে 09613892892। আমি আবারও বলছি 09613892892। ওখানে ফোন করার পরে আপনি আপনার নাম এবং সেল নাম্বারটি আগে বলে নেবেন এবং ফোন থেকে যে নির্দেশনা পাবেন সেই অনুসারে আপনি আপনার কথাগুলো রেকর্ড করবেন। চলে আসতে পারেন আমাদের ফেসবুক পেজে, ওখানে যোগ দিয়েও আপনি আপনার জীবনের গল্প জানাতে পারেন, পুরনো অনুষ্ঠানগুলো ডাউনলোড করতে পারেন, আমাদের আজকের অতিথির সাথে সরাসরি কথা বলতে পারেন, তার সঙ্গে যোগাযোগ রাখতে পারেন। যাবতীয় তথ্যাবলী আপনি ফেসবুক থেকে পাবেন এবং একই সাথে হ্যালো ইট নাইন টু জিরোর মেম্বার হয়ে যেতে পারেন। আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/hello8920। আমি আবারও বলছি www.facebook.com/hello8920। ওখানে গেলে অবশ্যই পেস্টিতে লাইক দিয়ে দেবেন, পেস্টি আছে আর জি কিবরিয়া নামে। জি, তারপরে কি হলো?
আমি প্রত্যেকটা জনসভায় আমি অংশগ্রহণ করছি, ইভেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে, বিশেষ করে এই যে বঙ্গবন্ধুকে সহ যখন আগরতলা ষড়যন্ত্র মামলাটা যখন রুজু হয়, আগরতলা ষড়যন্ত্র মামলায় যখন বঙ্গবন্ধুকে অ্যারেস্ট করে, তখন সম্মিলিত ছাত্র ঐক্য পরিষদ বোধহয় নাম দিয়ে তারা ছাত্ররা আন্দোলন শুরু করে। ছাত্রদের আন্দোলনে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে বটতলায় সেই ছাত্র ছাত্র সভায় আমি উপস্থিত হয়েছি। আমি প্রায়ই ছাত্রদের কোন দিন কোনখানে বড় বড় সভা হয়, কলেজে কলেজে ছাত্ররা মিটিং করে ছাত্রদেরকে এই আগরতলা ষড়যন্ত্র মামলা সম্পর্কে অবহিত করা এবং ছাত্রদেরকে সংগঠিত করার কাজটা যখন করে, তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওই বটতলায় আমি একদিন একটা সভায় আমি উপস্থিত হয়েছি। তখন নুরে আলম সিদ্দিকী ওই অনুষ্ঠানে ছাত্ররা এদিক ওদিক ছড়ায়া গল্প গুজব করতেছে, একত্র হইতেছে না। তো এই অবস্থায় নুরে আলম সিদ্দিকী মাইক ধরা, তখন উনি কবিতার সুরে কিন্তু বক্তৃতা করতে পারেন। তবে নুরে আলম সিদ্দিকীর বক্তৃতার বিশেষত্বটা হলো সে খুব ছন্দ আকারে মিলায় সে বক্তৃতা করতে পারে।
এই নুরে আলম সিদ্দিকীকে অনেকেই না চিনতে পারেন, আপনি যদি একটু বলেন।
নুরে আলম সিদ্দিকী হলো ছাত্র নেতা, 69-এর ছাত্র আন্দোলন ছাত্রদের সংগঠিত করার, এবং নুরে আলম সিদ্দিকী, তারপর শাজাহান সিরাজ, তোফায়েল আহমেদ, তারপর আব্দুল কুদ্দুস মাখন,
চায়ের নেতা, এবার মনে হয় চিনতে পেরেছে আমাদের যারা লিসনার আছেন। হ্যাঁ, ভেরি প্রমিনেন্ট ওয়ান ইন আওয়ার স্টুডেন্ট পলিটিক্স।
নুরে আলম সিদ্দিকী যখন ছাত্রদেরকে উত্তেজিত করানোর জন্য কি করলেন, আয়ুব মোনায়েম দুই ভাই এক রশিতে ফাঁসি চাই, আয়ুব মোনায়েম দুই ভাই এক রশিতে ফাঁসি চাই, যখন এই স্লোগান দিলেন তখন ওই ছাত্ররা সরায় ছিটায় যেছিল তারা সবাই দাঁড়ায় গেল স্লোগান দিয়ে তারা জনসভায় অংশগ্রহণ করলো। তখন থেকেই আমার মনে হইল যে আয়ুব মোনায়েম দুই ভাই, তো আয়ুব তো পশ্চিম পাকিস্তানের লোক, তো মোনায়েম খান তো পূর্ব পাকিস্তানের
বাঙালি,
তো তারে যখন ফাঁসি চায়, তো যদি আল্লাহ যদি কোনদিন সুযোগ দেয় যদি তারে কিছু করার জন্য, তবে আমি অনেক আল্লাহর কাছে কৃতজ্ঞ থাকতাম। তো এইরকম একটা মানসিকতা পোষণ করি। তো যাই হোক, তারপরে এদিকে ছাত্র আন্দোলনের একটা সময়ে করলো কি, সার্জেন্ট জহিরুল হকরে পাকিস্তানিরা গুলি করে মারা ফেলাইল, তো যখন হত্যা করলো তখন জনসাধারণ আরো উত্তেজিত হইল আগরতলা ষড়যন্ত্র মামলার বিষয়টাকে কেন্দ্র করে। তখন এমন একটা অবস্থা হইল যে আগরতলা ষড়যন্ত্র মামলায় বঙ্গবন্ধুকে মুক্ত করে দিতে বাধ্য হইল। বঙ্গবন্ধুকে মুক্ত করে দেওয়ার সময়ে, এই সর্বপ্রথম বঙ্গবন্ধুকে মুক্ত করে দিয়েই শেখ মুজিবকে যেদিন বঙ্গবন্ধু উপাধিতে ভূষিত করলেন, সেটা আগরতলা ষড়যন্ত্র মামলা থেকে মুক্ত হওয়ার পর ছাত্র ঐক্য পরিষদের প্রথম সরোয়ারদী উদ্যানের জনসভায় বঙ্গবন্ধু শেখ মুজিবকে বঙ্গবন্ধু উপাধিতে ভূষিত করেন। সেই জনসভায় আমি উপস্থিত হই। সেই জনসভায় সভাপতিত্ব করেন ছাত্রনেতা তোফায়েল আহমেদ। তখন বঙ্গবন্ধুকে তুমি করা সম্বোধন করতেছিলেন তোফায়েল আহমেদ বক্তব্যে, যে শেখ মুজিব তোমাকে, বাঙালি জাতি তোমাকে আজকে বঙ্গবন্ধু উপাধিতে ভূষিত করলো, তো তুমি আজকে থেকে এই বাংলার মানুষের কাছে তুমি বঙ্গবন্ধু নামে পরিচিত হবে।
ওই জনসভাতেই মূলত বঙ্গবন্ধু উপাধি উনি পায়।
সেই জনসভাতেই তোফায়েলের মুখ দিয়ে উচ্চারিত হয় আনুষ্ঠানিকভাবে, এবং ওই জনসভার জনগণ এমন স্বতঃস্ফূর্তভাবে শেখ মুজিবের সাথে বঙ্গবন্ধু নামটা এমন সাদরে গ্রহণ করে যে এটা শুধু না দেখলে বোঝানো মুশকিল যে কতটা হৃদ্যতার সাথে, কতটা স্বতঃস্ফূর্তভাবে এই নামটা সেদিন জাতি গ্রহণ করেছিল। সেই থেকেই বঙ্গবন্ধু উপাধিতে শেখ মুজিবকে আমরা চিনি এবং আজকেও জানি। তো যাই হোক, সেই জনসভার পরের থেকে আগরতলা মামলার পরে যখন তিনি মুক্ত হয়ে আসলেন এবং জনসভায় একটা একটা সভায় হলো 69-এর নির্বাচন আসলো, নির্বাচনে বঙ্গবন্ধু আমাদের ডাকা 5 আসন ছিল তখন তেজগাঁও থানাকে কেন্দ্র করে, তো এর মধ্যে বঙ্গবন্ধু ওই আসনে নির্বাচন করলেন এবং উপনির্বাচনে ওই সিটটাতে ডক্টর কামাল হোসেনকে দিলেন।
আচ্ছা আচ্ছা।
তো উপনির্বাচনের ডক্টর কামাল হোসেনকে যখন বঙ্গবন্ধু সর্বপ্রথম একটা জনসভা করেন, সেটা হলো বর্তমান আমেরিকান এম্বাসিটা যে জায়গায় প্রতিষ্ঠিত হয়েছে ঠিক এই জায়গাটায় জনসভা ছিল, এবং সেই জনসভায় ডক্টর কামাল হোসেনকে উপনির্বাচনে এই আসনটা ছেড়ে দেন। এই আসনটা ছেড়ে দিয়ে প্রথম জনসভাটা এই জায়গায় করেন। আমিও সেই জনসভায় আমি উপস্থিত ছিলাম আমাদের এলাকায়। তো ডক্টর কামাল হোসেনকে আমরা নির্বাচিত করি, এরপরে ডক্টর কামাল হোসেনকে আফটার লিবারেশন আইনমন্ত্রী করেন বঙ্গবন্ধুর সরকার, আর এবং শাসনতন্ত্র রচনা করেন ডক্টর কামাল হোসেন, বাংলাদেশ সংবিধান তৈরি করেন। তো যাই হোক, ওইখানে যখন এইদিকে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা যখন আওয়ামী লীগ পেয়ে গেলেন, তখন এদিকে আওয়ামী লীগের কাছে ক্ষমতা দিবে কি দিবে না, এটা আমরা জনসাধারণ, বাংলাদেশের জনসাধারণরা তো গণতান্ত্রিক সিস্টেমে আওয়ামী লীগকেই ক্ষমতা দিতে হয়। কিন্তু পাকিস্তানে তখন ইয়াহিয়া সর্বপ্রথম, ইয়াহিয়া যেদিন ঢাকা বিমানবন্দরে আসেন পূর্ব পাকিস্তানে, তখন আমি ঢাকা বিমানবন্দরে আমি এয়ারপোর্টে ছিলাম। তখন এক সাংবাদিক প্রশ্ন করছিল কত সময়ের মধ্যে সরকার, নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করবেন। ইয়াহিয়াকে যখন এই প্রশ্ন করলেন, তখন আমার মনে আছে ইয়াহিয়া এর উত্তরে ডোন্ট টক রাবিশ কয়া সাংবাদিকরে এই গালিটা দিলেন, ইয়াহিয়া খান ডোন্ট টক রাবিশ, এই সাংবাদিকের প্রশ্নের জবাবে এই উত্তরটা করলেন, আর সাংবাদিকের পরে আর আর কথা বাড়াইলেন না। তো যাই হোক, এদিকে কনফারেন্স করতেছেন, আর এদিকে পশ্চিম পাকিস্তান থেকে কার্গো বিমানে অস্ত্র এবং সেনাবাহিনীর সোলজার, সেনাবাহিনী বাংলাদেশ পূর্ব পাকিস্তানে নিয়ে আসতেছেন, এগুলা আমরা প্রতিনিয়তই দেখতেছি যে আকাশের মধ্যে নতুন প্লেন, এবং সেই প্লেনে সামরিক সরঞ্জাম ক্যারিকরণের মতনই প্লেন এগুলা দিয়া পূর্ব পাকিস্তানে আসতেছে। তো এদিকে পহেলা মার্চ ঢাকা স্টেডিয়ামে, যেটা নাকি বঙ্গবন্ধু স্টেডিয়াম হিসাবে এখন স্বীকৃতি দিছে, এই স্টেডিয়ামে ক্রিকেট খেলা হইতেছে।
আচ্ছা,
ক্রিকেট খেলা দেখানোর জন্য আমি স্টেডিয়ামে গেছি। তো গিয়া দেখি কোন টিকিট নাই, তো কি করে ওই 2 টাকা দিয়া ওই রশি ফালাইলে রশিদ ধরা, তারপরে এই স্টেডিয়ামে রশি বেয়া উপরে উঠে, আর এই ওরা 2 টাকা করে নেয়, এইভাবে খেলা দেখুন যায়। তা আমিও 2 টাকা দিয়ে মুখে আমি রশিদ ধরছি, রশিদ ধরে যখন আমি অর্ধেক শূন্যের থেকেও আর এই স্টেডিয়ামের থেকে অর্ধেক জায়গায় গেছি, তখন এক সার্জেন্ট আইসা ওই লোকটারে পাইছে, যে লোকটারে পাইছে ওরা পিটানি দিতে একটা দুইটা বোধ হয় দিছেও, তারপরে নিচের দিকে চাই দেখে যে আমি অর্ধেক জুইলা আছি, তখন আর পিটানি দিতেছে না, সার্জেন্ট লগে ধৈরা আমার উঠাইতে গিয়া ওই ইয়ের লগে, ওয়ালের লগে আমার এই হাতের এই জায়গায় ঘষা লাগা একদম শিলা গেছে, একটু রক্ত পড়তেছে, আমার না উপরে উঠে দেখা তো ওই ব্যাটারে যে বাড়ি যে তুই মেরে ফেলাইছিলি, ওখানে যদি ছেড়ে দিতি তো এটা মারা যেত, তখন ওরে খুব পিটানি দিছে পরে আমার যে 2 টাকা নিছিল এই 2 টাকা আবার আমার ফেরত দিয়ে দিছে। তো ফেরত দিয়ে দিছে পরে আমি খেলা দেখতেছি বৈশা। ঠিক দুপুর 1টা নিউজের সময় রেডিও পাকিস্তান থেকে সংবাদ পড়ল যে অনির্দিষ্টকালের জন্য পার্লামেন্টের অধিবেশন মুলতবি ঘোষণা করা হলো। যেই এই ঘোষণাটা মানে প্রচার করতে দেরি, কিন্তু স্টেডিয়ামের খেলা মুহূর্তের মধ্যে সব পণ্ড হয়ে গেল, সব দর্শক দৌড়াইয়া মাঠের মধ্যে নামতেছে, আর খেলোয়াড়রা দৌড়াইয়া কিভাবে শুধু তাড়াতাড়ি ড্রেসিং রুমের দিকে যাবে এই এই দৃশ্য। তো মুহূর্তের মধ্যে স্টেডিয়ামের ভিতর থেকে সব মানুষ, আর ওখানে স্টেডিয়ামের খেলার খবর নাই, সব স্লোগান দিয়ে বাইরে হইতেছে, আর নয় পাকিস্তান এবারদের স্বাধীনতা, যেইভাবে পারতেছে স্লোগান দিয়ে স্টেডিয়ামের থেকে বাইরে হইতেছে, আর চতুর্দিক থেকে মানুষ গুলিস্তান ওই জায়গাটার একদম মানে গিজগিজ করতেছে মানুষ।
এবং এখানে তো একটু বলে রাখা ভালো, 13 মার্চ তো সংসদের আসন বসার কথা।
জি জি জি, 13 মার্চ সংসদের অধিবেশন বসার কথা, সেটা 1 মার্চ মুলতবি
ঘোষণা করা হয়েছিল
অনির্দিষ্টকালের জন্য, এবং এই কারণে এই মানুষ উত্তেজিত হইয়া ক্ষোভে ফাইটা পড়ছে। তো এই কই যেতেছে মানুষ, এই পূর্ব দিকে যে হোটেল পূর্বাণী, হোটেল পূর্বাণীতে আওয়ামী লীগ জরুরি সভা ডাকছে, এই পাবলিক সব এই সেই হোটেল পূর্বাণীর দিকে যাইতেছে, আমিও স্লোগান দিতে দিতে তাদের সাথে পূর্বাণীর দিকে যাইতেছি। তো কুরবানির সামনে রাখা যতগুলা গাড়ি ছিল প্রাইভেট, এই গাড়ির আমার মনে হয় যে একটা গাড়িও ভালো ছিল না, সব গাড়ির ছাদের উপরে উইঠা পাবলিকে নাইচা স্লোগান দিয়ে ছাদ সব বসায় দিতেছে। এর মধ্যে ওই যে স্ট্যান্ডে যে ফ্ল্যাগ, পাকিস্তানের ফ্ল্যাগ ছিল যে স্ট্যান্ডে হোটেলের সামনে, এইটা নুরে আলম সিদ্দিকী, তোফায়েল, তারপরে আব্দুল কুদ্দুস মাখন, শাহজাহান সিরাজ, এরা চারজনে ওই পাকিস্তানি পতাকা নামাইতেছে। পাকিস্তানি পতাকা না নিচে নামায়া ওইটার মধ্যে না আগুন দিয়া ওই এটা আবার আরেকটু টাইনা উপরে উঠে পতাকাটা সেই মুহূর্তে পুড়ে ফেলাইল।
আচ্ছা আচ্ছা,
আর নয় পাকিস্তান,
আপনার চোখের সামনে দেখা,
আমার চোখের সামনে এই দৃশ্যটা হইল। আর ওইদিকে ভিতরে আওয়ামী লীগের লিডাররা কনফারেন্স করে তারা সাংবাদিকদের সামনে আইসে আইসা বলতেছে 7ই মার্চ রেসকোর্স ময়দানে আগামী দিনের চূড়ান্ত কর্মসূচি ঘোষণা করা হবে। এইটা এটা সাংবাদিক সম্মেলনে যখন এটা বলল তখন এখন পাবলিক, সব পাবলিক স্লোগান দিতে দিতে আবার যার যার গন্তব্যে যাচ্ছে। তো ওইখান থেকে হাইটা পুরান এয়ারপোর্ট হইয়া আমি বাড়িতে আসছি এবং রাস্তার মধ্যে কোন গাড়ি চলতে পারে নাই, সমস্ত রাস্তা ভর্তি মানুষ স্লোগান আর স্লোগান। আর এইদিকে সব উঁচা উঁচা দালানে ইতিমধ্যেই কিন্তু পাকিস্তান সেনাবাহিনী বালির বস্তা দিয়া ছাদের উপর স্বয়ংক্রিয় অস্ত্র দিয়া সেনাবাহিনী বসায় দিছে।
আচ্ছা আচ্ছা,
পাবলিক এইগুলা দেখা আরো বেশি উত্তেজিত,
ক্ষিপ্ত হয়ে গেছে,
ক্ষিপ্ত হইয়া তো স্লোগান দিয়া এই চলে আসতেছে। তো 7ই মার্চের জনসভার প্রস্তুতি, এখন 7ই মার্চের জনসভায় আমি উপস্থিত হয়েছি। 7ই মার্চের জনসভায় বঙ্গবন্ধু ওর বক্তব্য তো এটা আমার বলার আর
বলার কিছু নাই, আপনি কি দেখলেন সেটাই বলেন।
আমি দেখছি 7ই মার্চের জনসভায় বঙ্গবন্ধুর বক্তব্য শোনার জন্যই সব, আর 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 কেউর কোন কথাই আর ওইখানে জনসাধারণের শোনার ইচ্ছা নাই। বঙ্গবন্ধু কি বলবে সেটাই আমাদের আগামী দিনের কর্মসূচি, এই মানসিকতাই। সবাই বঙ্গবন্ধুর বক্তব্য যখন শেষ করলেন তখন আবার স্লোগান দিয়া তখন মহল্লায় মহল্লায় রীতিমতো বঙ্গবন্ধুর নির্দেশে ওই লাডি ট্রেনিং, এই ট্রেনিং, সেই ট্রেনিং, কিভাবে সেনাবাহিনী আমাদের উপর আক্রমণ করলে কিভাবে প্রতিরোধ করতে হবে, এগুলা মহল্লায় মহল্লায় শুরু হয়ে গেছে। লাঠি নিয়ে যেমন প্রত্যেক স্কুলেই, স্কুল আরম্ভ হওয়ার আগে অ্যাসেম্বলি করে, অ্যাসেম্বলিতে জাতীয় সঙ্গীত গায় এবং ফল ইন করে, তো ঠিক এই রকম প্রত্যেকটা জায়গায় এইরকম ভাবে মানুষকে ট্রেনিং দেওয়া যেটা আছে সেটা দিয়েই ওইভাবে শুরু হয়। কিন্তু 25শে মার্চ রাত্রে যখন আক্রমণটা করে, সেই দিন আমি আর আমার বাবা আমাদের বড় দানের জমিতে পানি দেওয়ার জন্য, আমরা রাত্রে পানি দিলে রাত্রে জোয়ার আসবে খালে, সেই খালের জোয়ার থেকে পানি দেওয়া হবে, তো ওই পানি দেওয়ার জন্য বাবা আমারে কইতেছে যে চলো জমিতে পানি উঠায় আসি। তো ঠিক আছে, বাবার সাথে আমি পানি উঠাইতে রাত্রে আমাদের বাড়ির ঠিক পূর্ব দিকে যে কাঁঠাল দেওয়ার বোন কয় ওইখানে গেছি পানি দিতেছি, তো হঠাৎ আপনার গুলির শব্দ, ট্রেসার রাউন্ড, ট্রেসার রাউন্ড মানে ইয়ের খ্রিস্টানদের বড়দিনে যে জার বাতি আকাশ
একটানা ফুটতে থাকে,
একটানা ফুটতে থাকে, তো এইরকম একটানা ফুটতেছে আর আলো।
এটা কি আপনার ট্রেসার রাউন্ড রাতের বেলা আপনি পানি দিচ্ছিলেন?
রাতের বেলায়।
আচ্ছা আচ্ছা,
রাতের বেলায় যে জোয়ার আসে খাল
দিয়ে, ওই
জোয়ার আসে ওই পানিটা দিতেছিলাম আমি আর আমার বাবা।
ওকে প্রিয় শ্রোতা, আমরা এই জায়গাটায় ছোট্ট আরেকটা বিরতি নিতে চাই। আপনারা সবাই শুনছেন ক্লোজ আপ প্রেজেন্স, হ্যালো 8920। আজকে আমাদের এখানে জীবনের গল্প বলতে এসছে বীর প্রতীক মোজাম্মেল হক, যিনি মোনায়েম খাকে হত্যা করে, পূর্ব পাকিস্তানের গভর্নর ছিলেন তিনি, কুখ্যাত মোনায়েম খা, তাকে হত্যা করেছিলেন একটা গেরিলা অপারেশনে, এবং সেই যে জীবনের গল্প সেটাকে আমরা উদ্ধার করার চেষ্টা করছি। কিন্তু কমপ্লিট আমরা একজন মানুষকে আবিষ্কার করছি, তিনি হচ্ছেন মোজাম্মেল হক, তিনি আমাদের অত্যন্ত গর্বের বীর প্রতীক উপাধি বা খেতাব প্রাপ্ত। আমরা ফিরে আসবো ঠিক রাত 12:06। আপনারা সবাই শুনছেন ক্লোজ আপ প্রেজেন্স, হ্যালো 8920 এবিসি রেডিও এফএম 89.2 তে। তাকে দেখার জন্য আপনারা চলে আসতে পারেন আমাদের ফেসবুক পেজে, আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/hello8920। আমি আবারও বলছি www.facebook.com/hello8920। ওখানে গিয়ে লাইক দেওয়ার সঙ্গে সঙ্গেই আপনি হ্যালো 8920 মেম্বার হয়ে যাবেন। ফিরে আসছি ঠিক রাত 12:06। প্রিয় শ্রোতা, সময় এখন রাত 12:06। আপনারা সবাই শুনছেন ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920 এবিসি রেডিও এফএম 89.2 এ। আমি আরজি কিবরিয়া আপনার সঙ্গে রয়েছি, সঙ্গে রয়েছে আমার টিম মেম্বাররা খালিদ এবং লোবান। এবং আজকে জীবনের গল্প বলছেন এখানে বীর প্রতীক মোজাম্মেল হক, তার জীবনের গল্পে আমরা ফিরছি। আর এই ফাঁকে আপনাকে বলতে চাই, আপনি যদি আপনার জীবনের গল্প বলতে চান সেক্ষেত্রে আমাদেরকে অবশ্যই আপনার ফোন নম্বরটি সহ, আপনার নাম সহ আপনার জীবনের গল্পের সারমর্ম বলতে হবে। আমাদের ফোন নম্বরটি হচ্ছে 9115668, আরো একবার বলি 9115668। এছাড়া ফোন করতে পারেন, আরো একটি নম্বর রয়েছে 09613892892। আরো একবার বলি 09613892892। এখানে ফোন করার পরে আপনি যে নির্দেশনা শুনতে পাবেন সেই নির্দেশনা অনুসারে আপনি আপনার কথাগুলো রেকর্ড করবেন। আরেকটি বিষয় বলতে চাই, প্রিয় শ্রোতা, আপনারা নিশ্চয়ই জানেন যে যার জীবনের গল্প এখানে প্রচার করা হচ্ছে তিনি একজন মুক্তিযোদ্ধা এবং আমাদের শ্রদ্ধেয় মুক্তিযোদ্ধা। তিনি একটি বিশেষ গেরিলা অপারেশনে অংশগ্রহণ করেছিলেন এবং সেটি খুবই দুর্ধর্ষ অপারেশন ছিল। পূর্ব পাকিস্তানের তৎকালীন গভর্নর মোনায়েম খা, সেই কুখ্যাত মোনায়েম খাকে হত্যা করেছিলেন তিনি এবং তারপরে তিনি বীর প্রতীক খেতাব প্রাপ্ত হন। এবং তার সেই দুর্ধর্ষ গেরিলা অপারেশন আজকের এই হ্যালো 8920 তে তার মুখ থেকে আমরা শুনবো এবং একই সাথে তার জীবনের পুরো গল্পটাই আমরা তুলে নেওয়ার চেষ্টা করছি। আমরা তার কাছে আবারও ফিরছি। ওকে, যে প্রসঙ্গে আমরা ছিলাম যে আপনি বলছিলেন পানি দিচ্ছিলেন এবং
বোরো ধানের জমিতে পানি দিচ্ছি, এর মধ্যেই পশ্চিম আকাশে গুলির শব্দ, ঢাকা শহরে মানে আলোতে ছায়া গেছে। আর এদিকে ট্যাঙ্ক যে নামছে, ট্যাঙ্কের যে গরগর যে শব্দ, এই শব্দটাও নিজুম রাত্রে শোনা যাইতেছে। তো আমার বাবা বলতেছে আজকে বোধহয় আর ঢাকায় বোধহয় কিছু রাখবে না। তো আমি কইলাম যে বাবা আজকে আর দরকার নাই পানি দেওয়ার, ভাল লাগছে না, চলেন যাই গিয়া। বাবা কইতেছে ঠিক আছে চলো, চলে আসলাম বাড়িতে। আমার উদ্দেশ্য যে এই রাত্রে যে ঢাকায় যে কি হইল এটা একটু নিজ চোখে দেখতে হবে, অন্যের কাছ থেকে শুনলে আমার মন ভরবে না। তো আমি সকালবেলা বাইর হইয়া বর্তমান গুলশান হইয়া, বনানী হইয়া, তারপরে পুরান এয়ারপোর্ট হইয়া ধানমন্ডি প্রথম বঙ্গবন্ধুর বাড়িটা আমার দেখার উদ্দেশ্য যে এই বাড়িটার কি হাল অবস্থা আছে। তো এই যে এইটুকুন যে দেখতে বাইর হয়েছি, এইটুকুন রাস্তায় কোনো লোকজন নাই, শুধু মিলিটারিদের বড় বড় ট্রাক, এতে অত্যাধুনিক অস্ত্র টস্ত্র সজ্জিত, তারা শুধু টহল দিতেছে, ঢাকা শহর ঘুরতেছে, রাস্তাঘাটে কোনো মানুষ বাইর হয় না। তো আমি ওই রকম ভয়ে বঙ্গবন্ধুর বাড়ি হইয়া, বঙ্গবন্ধুর বাড়ির থেকে সামনে একদম সোজা হেন্দা নিউ মার্কেট গেলাম। নিউ মার্কেট থেকে হেন্দা সোজা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিতরে ঢুকা, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এখান দিয়ে আইসা ওই চাংখারপুল ওইখান দিয়ে গিয়া একদম গুলিস্তান হইয়া, মতিঝিল হইয়া, ইত্তেফাকের মোর, রাজারবাগ পুলিশ ফাঁড়ি, রাজারবাগ পুলিশ ফাঁড়িতে ওইখানে দেখি যে অর্ধেক ড্রেনে মানুষের নিচের অংশ পড়ে আছে, পর অংশটা আছে নিচের অংশটা ড্রেনের ভিতরে, আবার কোন কোন মানুষের নিচের অংশটা ড্রেনের উপরে আছে আর শরীরের উপরের অংশটা ড্রেনের ভিতরে আছে। কেউ গায়ে ওই ইপিআর এর শার্ট পরা, লুঙ্গি পরা, আবার কেউ আছে উপরে গেঞ্জি গায়ে নিচে প্যান্ট পরা, এইরকম অর্ধেক পোশাক পরা, অর্ধেক পোশাক নাই এই অবস্থায়, আবার কেউ মাথা ড্রেনের ভিতরে। তো এইরকম ভাবে দেখলাম ইত্তেফাকের মোড়ে এসে দেখছে যে একটা রিক্সার উপরে প্যাসেঞ্জার উপরে পড়ে রয়েছে আর রিক্সার হ্যান্ডেলটার উপরে প্যাডের মধ্য দিয়ে এমনি ঝুলা রয়েছে, পাও নিচের দিকে ঝুলা রয়েছে, হাতও এরকম ঝুলা রয়েছে, রিক্সাটা ওইভাবেই আছে দাঁড়ানো ওইখানে। আর এইভাবে যে মিলিটারিদের যে গাড়ি যে যায় ডান বাম, কোন এর মধ্যে কোন মানুষজন, যে এর মধ্যে কোন মানুষজন আমি দেখতে পাই যে শুধু মিলিটারিদের গাড়ি এবং জিপ গাড়ির মধ্যে পিছনে চাক্কা লাগানো আছে, চাক্কার মধ্যে এলএমজি লাগানো আছে, এটা তাক করে বয়ে রয়েছে, তার মানে সামনে যদি একটা পাখিও পড়ে তাকেও গুলি করবে, এইরকম তাদের অ্যাটিটিউড।
আপনার ভয় লাগছিল না তখন?
হ্যাঁ, আমার তো ভয় লাগছে, কিন্তু আমার টার্গেট হলো আমার তো দেখতে হবে। তো আমার মনে হয় যে আমার ওই অল্প বয়স এইটার কারণেই বোধহয় এরা আমাকে ওই রকম টার্গেট করে নাই।
কত বছর বয়স ছিল ওই সময়?
নিউটেইনে উঠছি আমি তখন।
তার মানে আপনার বলা যেতে পারে আপনার বয়স তখন কত, 15 বছর?
হ্যাঁ, 14-15 ভিতরে আমি আছি। আমি এইটা দেখা একদম রামপুরা টেলিভিশন সেন্টারের এইখান দিয়ে হাইটা আমার বাড়িতে আসতেছে, আর এটাই আমি মনে মনে ঠিক করতেছি যে আমরা আর এদের শাসনে বাঁচলে, আমরা যদি বাঁচিও, আমরা যদি থাকিও, তাদের শাসনে থাকলে ক্রীতদাসের চাইতে আর এর চাইতে কোনো ভালো অবস্থান আমাদের আর হবে না। তারা যেমনি ইচ্ছা হেমনি আমাদেরকে রাখবে। তো আমাদের এই অবস্থায় থাকার চাইতে যুদ্ধ করা এবং তাদেরকে হয় মাইরা তাদেরকে এই দেশ মুক্ত করা, আর না হলে মরে যাওয়া, এই দুইটা ছাড়া আর কোনো রাস্তা নাই। তো এর মধ্যে আমরা কয়েক ভাই, যেমন আমরা চাচাতো জ্যাঠাতো ভাইয়ের মধ্যে আমরা 7-8 জন মুক্তিযোদ্ধা।
ওকে,
তো এদিকে আমাদের সাথে প্রথম ওই আমাদের এখন উনি নাই, আমাদের ঢাকা ক্যান্টনমেন্ট গ্রুপের ডেপুটি কমান্ডার রহিমউদ্দিন, তখন সে বিকম এর ছাত্র ছিল, আমাদের গ্রুপ কমান্ডার এম এ লতিফ ঢাকা ক্যান্টনমেন্টেই বাড়ি, উনি এখনো জীবিত আছে আমাদের কমান্ডার। তবে আমরা কয়েকজন এই কালাচাঁদপুরের রহিমউদ্দিন, তারপরে আনোয়ার হোসেন আমার ফুফাতো ভাই, আমি গিয়াসুদ্দিন, বকুল, সাইদ, আমরা কিভাবে কি করা যায় এই অবস্থায়, কোনখানে গেলে ট্রেনিং পাওয়া যাব, কোনখানে গেলে অস্ত্র পাব, এইরকম চিন্তা ভাবনা আমরা করতেছি, বাড়ি সারবো কিভাবে। তো এইরকম অবস্থার মধ্যে হঠাৎ করে স্বাধীন বাংলা বেতার কেন্দ্র শুরু হয়ে গেছে। স্বাধীন বাংলা বেতার কেন্দ্রতে যখন খবর হইল যে এর মধ্যে বাঙালি অফিসাররাও আমাদের এই যুদ্ধে
অংশগ্রহণ করেছে,
তখন আর ভয় হইল না যে আমাদের বাঙালি অফিসাররাও যখন যুদ্ধে অংশগ্রহণ করছে, আমাদের ট্রেনিং এরও আর কোন সমস্যা হবে না, আমাদের অস্ত্রেরও সমস্যা হবে না, কোথায় যেতে হবে, এটা ভারতে গেলে আমাদের এই অবস্থা চলতেছে, ভারতে এই ট্রেনিং এর ব্যবস্থা আছে, তো আমরা ভারতে পালাবো। চিন্তা করে আমরা ঠিক করলাম যে যেইভাবে পারি চুরি করে বাড়ির থেকে না জানাই আমরা পালাবো। তো এর মধ্যে আমার চাচাতো ভাই গিয়াসুদ্দিন তার বাবার সুটকেস ভাঙ্গিয়া ও টাকা নিয়ে ওর ঘরের থেকে পালাইছে, আমিও ভাত খাইয়া আমার মার টাকা কোনখানে আছে এটা আমার ঠিকঠাক করা আছে, আমি ভাত খাইয়া নিয়ে আমি পালামো। এইরকম অবস্থায় ওই গিয়াসুদ্দিনের ভাই এসে আমার মাকে জিজ্ঞেস করতেছে, চাচি চাচি নূর মোহাম্মদ কি বাড়িতে আছে? কয়ও তো ভাত খাইতেছে, কইতেছে এই আমগো গিয়াসুদ্দিন বাবার সুটকেস ভাঙ্গিয়া টাকা লইয়া পালাইছে, এই আপনি গড়ে ভাত খেয়ে পালাইবো। আমি ধরা পড়ে গেছি গা, আমি আর পালাইতে পারলাম না। তখন আমার বাবা আমার চাচা ডাইকা বলতেছে যে পালায় যদি যায় একতার বাইন্দা রাখা যাবে না, তবে কও যে 10-15 দিন আমাদের মাঝে থাকুক, আমরা একটু দেখি, একটু ভালো মন্দ খাওয়ায় টাওয়ায় দেই, কারণ নিশ্চয়তা তো নাই যে আবার ফিরা পাবো কোনোদিন। তখন আমার বড় চাচা কইল যে ঠিক আছে, তখন পালান টালানের দরকার নেই, বাড়িতেই থাক, 10-15 দিন থাকার পরে আমরা আনুষ্ঠানিক ভাবেই তখন বিদায় দিয়ে দিব। তো এইরকম 10-15 দিন মা খুব যত্ন করে খাওয়াইছেন, যেটা খাইতে চাই ভালো ভালো খাওয়াইছেন। খাওয়া দাওয়ানোর পরে 15 দিন পরে আমরা, আমি আর সাইদ আমার চাচাতো ভাই বড় চাচার ছেলে, আমরা দুইজন আনুষ্ঠানিক ভাবে আমাদের বাপ চাচা মা সবে মাত্র বড় ধান কাটছে, খালে পানি আছে, তো ওই ইয়ের ডুমনি পাতিরা সুনি রূপগঞ্জ ওই এলাকার গোয়ালারা দুধ নিয়ে ঢাকায় ব্যস্ত, তো ছোট ছোট নৌকা দিয়া এই গোয়ালার নৌকায় আমাদের তুইলা দিলেন আনুষ্ঠানিক ভাবে, আমরা ওইখান দিয়ে পার হইয়া তারপর আপনার গেলাম নরসিংদী, গেলাম হাইটা নরসিংদীর থেকে লঞ্চে উঠছি, কুমিল্লা চান্দিনা গিয়া নামছি, চান্দিনার থেকে নাইমা, তারপর আমরা রিক্সা দিয়া এই গোমতী নদী সাঁতরাইতে হয় না এই গলা পানি পর্যন্ত পানি পার হইয়া আমরা ভারতে গিয়া ত্রিপুরা রাজ্যের কলেজ টিলায়, তখন ছাত্রনেতা রশিদ ভাই ছিলেন ওই ক্যাম্প পরিচালনা করছেন, আমরা এই কলেজ টিলায় থাকলাম। 10-15 দিন থাকার পর হাফানিয়া ক্যাম্পে আমাদের পাঠাইলেন।
আচ্ছা,
হাফানিয়া ক্যাম্পে গিয়ে দেখি যে সবার অসুখ হয়ে গেছে গা, ও মা গো বাবা গো কয়ে চিৎকার করতেছে কেউ। তো আমার যে ভাই ও কইতেছে যে মুজাম্মেল আমরা আসলে এখানে থাকা উচিত না। কেন? কইতেছে যে এখানে যুদ্ধ কর্ম কি, এর আগেই তো মরে যাবো গা, যে অবস্থা মানুষের। তখন আমগো তো পাঠাইছে কলেজ টিলার থেকে এই ক্যাম্পে, বাইরে কই যাব, চলো দেশেই জায়গা। তা আমরা দুইজন আবার দেশে চলে এলাম, মনটা খুব খারাপ যে দেশের জন্য যুদ্ধ করতে গেলাম তো এই দেশ স্বাধীন হবে, আমার কোনো ভূমিকা থাকবে না, এটা হইতে পারে না। তো চিন্তা কিভাবে আবার যাওয়া যায়, কিভাবে ব্যবস্থা করা যায়। ওই যে আমাদের রহিমউদ্দিন কমান্ডার ঢাকায় আসছে, আমি দ্রুত রহিমউদ্দিনের সাথে যোগাযোগ করলাম।
আচ্ছা,
পরে রহিমউদ্দিন আমাকে বলতেছে তোমাকে নিতে পারি কিন্তু তুমি পরীক্ষা দিতে হবে। তা আমি কইছি যে কোনো পরীক্ষায় আমি দিতে রাজি আছি কিন্তু আমার যাইতে হবে, কালকে আসো সকালে তোমাকে নিয়ে আমি যাব এবং তোমার পরীক্ষায় যদি তুমি উত্তীর্ণ হও তবে তোমাকে আমি নিয়ে যেতে পারি। তো আমাকে নিয়ে গেলাম, পরে আমাকে দেখাইলো 36 হ্যান্ড গ্রেনেড। তো রহিমউদ্দিন আমাকে নিয়ে গ্রেনেড কেমনে খুলতে হয়, সেফটি পিন কেমনে খুলতে হয়, কেমনে থ্রো করতে হয়, এগুলা ওই বাসায় আমারে দেখায়া, তারপরে আমারে নিয়ে চললো, আমার কাছে একটা গ্রেনেড দিল যে এটা সে যেখানে বলবে যেই জায়গায় অপারেশন করতে আমি সেই জায়গায় এই অপারেশনটা করব।
আচ্ছা,
এটা সফলভাবে করতে পারলেই সে আমাকে নিয়ে যাবে। তো আমরা গুলশান 2 নম্বর থেকে 1 নম্বরে গেলাম। 1 নম্বর একটা ডিপার্টমেন্টাল স্টোর আছিল খুব বড় অবাঙালির, তার প্ল্যান হইল সেই অবাঙালি ডিপার্টমেন্টাল স্টোরে সেই গ্রেনেডটা চার্জ করতে হবে। তো গেছি ডিআইটির মার্কেটে, ওই মার্কেটে গিয়ে দেখি এই ডিপার্টমেন্টাল স্টোরটা বন্ধ। তো কি করা যায়, তারপরে এখন একটা বিদেশিদের হাউসে গ্রেনেডটা চার্জ করতে হবে। বিদেশিদের হাউসে গ্রেনেড চার্জ করলে উপযুক্ত প্রচারটা হবে। তখন আমরা গুলশান 1 নম্বর থেকে বেবি ট্যাক্সি নিলাম মহাখালী টিভি গেট রেড দিকে যাওয়ার জন্য। মহাখালীর দিকে যাইতেছি তখন দেখলাম যে রোডের ওই পারে একটা বিদেশি হাউস, তো এরা বাউন্ডারির ভিতরে সাথে ফুটাইয়া আর লম্বা ইজি চেয়ার করে তারা রৌদ্র লাগাইতেছে, সানবাত করতেছে কয়েকজন। তখন বললো যে এইটার মধ্যে এই অপারেশনটা করতে হবে। তো ঠিক আমি বেবি ট্যাক্সির বাম পাশেই বসা, তো ঠিক ওই বাড়িটা স্ট্রেট যখন আসছি পিনটা খুলে আগেই আমার এইভাবে রেডি রাখছি, তবে বেবি ট্যাক্সির যে উপরে এই ছাদ দেওয়ার যে রেলিং আছে রড এর নামি ধৈরা আমি না ধারায় আমি জোরে থ্রো করছি, পরে বিকট এক শব্দ হয়েছে। শব্দ হওয়ার সাথে সাথেই বললো কি গুলশান 1 নম্বর মার্কেটে সমস্ত মানুষ বাইরে গেছে, কি হইল এত বড় শব্দ, কি হয়েছে কি হয়েছে। তখন বেবি ট্যাক্সির ড্রাইভারে কইতেছে ইয়ার কিয়া হুয়া, কমান্ডার রহিমউদ্দিন কইতেছে আর কিয়া হুয়া বোম ফুটা তুম সোনা নেই জলদি চালাও। তাই না গিয়া 1 নম্বর গুদারা গার্ডের হেনে যখন রাখছে, আমরা খেয়া গার্ডের নৌকায় উঠা বাড্ডা ঢুইকা গেছে। বাড্ডায় ঢুইকা গিয়াসুদ্দিন মাওলানা এই কমান্ডারের আপন দুলাভাই, তো গিয়াসুদ্দিন মাওলানার মাদ্রাস আছে এখনো বাড্ডা, তার দুলাভাইয়ের বাড়িতে গিয়া আমরা দুইজনে ভাত খাইলাম। আর রহিমউদ্দিন কইলো যে হ্যাঁ তুমি সুন্দরভাবে এই অপারেশন করছো, তবে হনে আমাদের কমান্ডারের জানাইতে হবে, কমান্ডার ওকে কইলে তোমার কাজ শেষ। তো আমরা সেইভাবে তার দুলাভাইয়ের বাড়ি থেকে আমরা বিদায় হইয়া আমরা বাসায় চলে এলাম। পরের দিন সকালে জোনাকি সিনেমা হলের এইখানে রোডের ওই পারে ওই কমান্ডার সিরাজ সাহেব থাকবেন, এইখানে আমাকে নিয়ে সকালে গেলেন। তো আমাকে জোনাকি সিনেমা হলের এই পাশে রাইখা দাঁড় করায় রাইখা সে ওই পারে গেলেন, ওই পারেই গাজী গোলাম মোস্তফার বাড়ি, ওইখানে একটা ইটালি হোটেল ফুটপাতের। এই হোটেলের ভিতরে দেখলাম যে রহিমউদ্দিন ঢুকলেন, ঢুকার পরে কিছুক্ষণ পরে দুইজন লোক বাইরে আসলেন লম্বা চৌড়া ফর্সা, এই পারে থেকে দেখছে আমার দেখায় কি ইশারা করে দেখাইলো। তো দেখায় তারপরে ওনার কাছ থেকে বিদায় নিয়ে আইসা আমার এই পারে আইসা বললো যে হ্যাঁ ঠিক আছে, কমান্ডার বলছে তোমাকে নেওয়া যাবে আগামীকালকে সকালে আমরা রওনা দিব।
ওকে,
তো এই কয়া আমাকে নিয়ে আসলো, নিয়ে আসার পরে আমারে বললো যে বাড়িতেও কেউ জানানোর দরকার নেই। আমিও চুপচাপ রাত্রেও মাকে কিছু বললাম না, সকালবেলা যখন নাস্তা খাইতে বসছি তখন আমি মাকে বলতেছি যে মা আমি এখন আবার যাব।
ওকে,
তো মা আমাকে তখন 40-45 টাকার মতন হবে এইরকম আমার টাকা দিল মা। তো এই টাকা নিয়ে আমি গুলশান 2 নম্বরে আসলাম, 2 নম্বরে এসে আমি কমান্ডারের কাছে টাকাটা বুঝাই দিয়ে দিলাম। এর মধ্যে 5 টাকা কাঁচা 4-5 টাকা ছিল। তো আমি কমান্ডারের কাছে দিয়ে দিছি, কমান্ডার ওইখান থেকে বেবি ট্যাক্সিতে মতিঝিল গেলেন, মতিঝিল থেকে পিআরটিসির বাসে
ওইটা কুমিল্লা যে আমরা গিয়া বাসের থেকে নাইমা গোমতী নদী পার হয়ে আমরা ওই পার গেছি, পরে একদম একটা থানার হেনে আমরা দুইজন রাত্র হয়ে গেছে গা, রাত্র হয়ে গেছে পরে আমরা হোটেল থেকে খাইয়া আমরা থানার ভাঙ্গা যে জিপ, জিপের মধ্যে রাত্রে আমরা শুয়ে রয়েছি থানার সাথে আলাপ করিয়া। তো সেইখান সকালবেলা উঠা আমাকে নিয়া একদম মেলাগড় সেক্টর টু এর হেড অফিস মেলাগড়ে নিয়ে গেলেন। মেজর হায়দার সাহেবের সামনে আমারে দাঁড় করাইলেন, দাঁড় করে বললেন যে ওকে নিয়ে আসছি, ওরে গ্রেনেড ট্রেনিং দিছি, ও সফলতার সাথে গ্রেনেড চার্জ করছে বিদেশির বাড়িতে এবং পত্রিকায় আসছে পরের দিন, পেপার কাটিংটাও দেখাইলেন। দেখা গেছে তো দাড়ি মশো এখন উঠে নেই, কয় স্যার পারবে? তখন আমার জিজ্ঞেস করতেছে, আমি বললাম যে স্যার আমগো বাড়ি ক্যান্টনমেন্টের পাশে, আমরা মার্পেটের থেকে পৈরি আমরা মিলিটারি গো চানমারি দেখছি, আমরা পারবো স্যার। তখন কেছে ঠিক আছে ঠিক আছে। এই তো নিয়ে ট্রেনিং দেওয়ানো শুরু করলো, হায়দার সাহেব নিজে এক্সপ্লোজিভ ট্রেনিং করাইছে আমাদের, এনার্গা ট্রেনিং উনি নিজে করাইছেন, আরো ডেমনস্ট্রেটর আছে তারাও ট্রেনিং করাইছেন। ট্রেনিং করানোর পরে সব বিভিন্ন এলাকায় বিভিন্ন গ্রুপ পাঠায় দিতেছেন, তো মায়াবাইয়ের গ্রুপ, তারপরে কাজীর গ্রুপ, কাজী ভাই মারা গেছেন, তারপরে এই যে গোলাম দস্তগীর, আর এই সমস্ত গ্রুপের মধ্যে আমাদের ঢাকা ক্যান্টনমেন্ট গ্রুপও তৈরি করলেন, ঢাকা ক্যান্টনমেন্টের আশেপাশে যার বাড়ি তাদেরকে নিয়ে। আমাদের গ্রুপে ১৩ জনের গ্রুপ আমাদের, এর মধ্যে মেজর ফেরদৌস, এখন সে মেজর হিসাবে রিটায়ার্ড করছেন, তো মেজর ফেরদৌস ক্লাস ৯ পড়তেন। মেজর ফেরদৌস এর বাবা মেজর দাউদ, তার বাবা পাকিস্তানিদের পক্ষে যুদ্ধ করতেছেন পশ্চিম পাকিস্তানে, তো দাউদ যখন পশ্চিম পাকিস্তানে যুদ্ধ করতেছেন তার ছেলে ফেরদৌস মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করার জন্য মেলা করে গেছেন। মেজর হায়দার তার ইন্টারভিউ নিয়ে তাকেও ঢাকা ক্যান্টনমেন্ট গ্রুপে দিলেন। আমাদের গ্রুপের কমান্ডার এম এল লতিফ, ডেপুটি কমান্ডার রহিমউদ্দিন কে দিয়ে ১৩ জনের মুক্তিযোদ্ধাদের দিয়ে আমাদেরকে ঢাকা পাঠাইলেন। তো ঢাকা আমরা আসার পথে বর্ডারে আইসা পাকিস্তান মিলিটারি অ্যাম্বুশে পড়ি, পাকিস্তান মিলিটারি অ্যাম্বুশে পড়ার পর আমাদের সমস্ত আর্মস অ্যামুনিশন আমরা লোকসান করি, এবং আল্লাহর রহমতেই আমরা শুধু জীবন নিয়ে আর একটা স্ট্যান্ড শুধু আমাদের সাথে ছিল, সেটা কমান্ডার লতিফের হাতে ছিল একটা ইন্ডিয়ান স্ট্যান্ড, আর সমস্ত অস্ত্রই আমরা লোকসান করি। তো লোকসান করে আমরা তিনজন, আপনার এই কমান্ডার লতিফ, আমি এবং গিয়াসুদ্দি, আমরা এই এম্বুশের ভিতরে সমস্ত রাত্র কাটাই, আর অন্যরা এম্বুশের থেকে বাইর হয়ে যায়। এই সারা রাত্রই এলএমজির ফায়ার মাঝে মাঝে থাইমা থাইমা করছে, তো ভোর হওয়ার, ভোরের সকালবেলার আজান দেওয়ানের আখ্যানে আমরা চিন্তা করে দেখলাম যে আমরা তো এই এম্বুশের ভিতর থেকে তো বাইরইতে হবে, এটার থেকে যদি না বাইরিতে সকালবেলা তো আমাদের ধরে ফেলাবে, তা আমরা সেইটার থেকে আস্তে আস্তে পাট ক্ষেতের থেকে পাট ভাঙ্গা আমরা গিয়ে একটা বাড়ির পাশের খ্যারের পাড়া ছিল, খ্যারের স্তূপ খুঁটি দিয়া করা, এটার নিচে ব্যানেট দিয়া মাটি উঠে এটার তলে গিয়ে আমরা ঢুকলাম। আমরা ঢুইকা যখন এটার তলে রয়েছে, এদিকে সকাল হয়ে গেছে, এই মিলিটারিটা এই আমাদের এই সামনে দিয়েই এই মিলিটারিটা ক্যাম্পে যাইতেছে।
আচ্ছা আচ্ছা।
কিন্তু কোনোভাবেই শব্দ করি না এবং নড়াচড়া করতেছি না। তো ওই যে লাল পিঁপড়া আছে না, এই লাল পিঁপড়ায় যে কামড়াইতেছে, ব্যথা পাইতেছি যে কামড়াইতেছে, তব শব্দ করি না, কারণ আমাদের সামনে দিয়ে যাইতেছে। যখন সেনাবাহিনী যখন সব বাংকার থেকে উইটা যখন ক্যাম্পে চলে গেছে, তখন আমরা উইটার ভিতর থেকে বাইরেছি, পরে আমাদের শরীর দেখি যে লাল পিঁপড়ায় যে কামড়াইছে এমন ফুলছে যে চোখ শুদ্ধ বন্ধ হয়ে যাওয়ার অবস্থা। কিন্তু আমরা এখন কই যাব, কিন্তু দেখে যখন তো দিকও চিনি না, তখন কি করছি যে উঁচা গাছে উঠা দেখতে হবে কোন দিকে পাহাড় আছে, যেই দিকে পাহাড় আছে সেই দিকে ইন্ডিয়া, এখন তো আমাদের ইন্ডিয়াতে যাওয়া ছাড়া আর কোন
উপায় নাই।
তখন আমরা উঁচা গাছে উঠা দেখি যে ওই দিকটাই হলো উঁচা পাহাড়, তখন নাইমা আমরা ওই দিকে যাইতেছি, যাইতে যাইতে পাট ক্ষেতের ভিতরে বসে দেখি যে সামনে ধান জমি, এরপরে রেল লাইন, রেল লাইনের থেকেও মিলিটারিরা এখন মাত্র উইঠা ক্যাম্পে যাইতেছে, এই সারা রাত্র তারা রেল লাইন গেইছে, তারা রেল লাইনে বাংকার করে তারা ডিফেন্স দিতে। ছিল। তো যখন মিলিটারিরা যখন রেল লাইন থেকে সরাইছে, তখন আমরা কৃষকরা ধান ক্ষেত যে নিড়ানি দিতেছে ওই ধান ঘাস আমরা মাথায় করে নিয়ে আমরা রেল লাইন ক্রস করে ঘাস ফালাই দিয়ে আমরা গিয়ে ওইবার পাহাড়ে উঠলাম। পরে আমাদের দলের দুই তিন জন আইসা দেখতেছে যে আমগত তিনজন পাইতেছে না, তখন তারা ক্যাম্পের থেকে আমাদের জন্য আমরা মারা গেছি নির্ঘাত, কারণ এম্বুশে পড়লে কোনদিনই মানুষ বাইর হইতে পারে না, এটাই হলো সেনাবাহিনীর হিসাব। কারণ হলো এম্বুশ মানে চাই, যেমন মাছ চায়ের ভিতরে ঢুকলে আর বাইর হইতে পারে না, এম্বুশ হলে এরকম সেটার ভিতরে পড়লে আর বাইরানো যাবে না। তো মনে করছে যে আমরা তিনজন মারা গেছি, আমগোর জন্য দোয়া টোয়া করে শেষ। তো আমরা ঠিক আমাদের আমরা যখন ওই পার গিয়া যখন আমরা এরা দেখলো কি আমরা তিনজন, আমাদের কোনো কাপড় চোপড়ও নাই, শুধু আমাদের লেংডির মতন জাঙ্গিয়াটাই আমাদের আছে। তা আমাদেরকে নিয়া ক্যাম্পে নিয়া তাড়াতাড়ি আমাদের কাপড় চোপ আমাদের শরীর ধুইয়া গোসল টোসল করাইয়া তারপরে আমাদের ইমার্জেন্সি ডাক্তারের কাছে নিয়া ইঞ্জেকশন টিঞ্জেকশন দিয়া তার ওষুধ টোষুধ খাওয়াই আমাদের ফুলা কমতে ছিল। পরের দিন আমাদের রিপোর্ট দিয়া আমাদের মেলা করে পাঠাইলো মেজর হায়দারের কাছে।
আচ্ছা আচ্ছা।
তো মেজর হায়দারের কাছে যখন আমাদের পাঠাইলো তখন কইলো যে এদের মোরাল ডাউন হয়ে গেছে, এদেরকে দিয়ে আর গেরিলা যুদ্ধ হবে না, এদেরকে দিয়ে আর্মস অ্যামুনিশন ক্যারি করার কাজটা করা যেতে পারে, এই সিদ্ধান্ত দিয়া আমাদের ছেড়ে দিল। তো আমার তো মন খুব খারাপ, গেরিলা যুদ্ধে আর পাঠাবে না, অস্ত্র ক্যারি করাবে, তো যারা যুদ্ধ করবে তাদের অস্ত্র আমরা আগায় পিছায় দিব। তো এর মধ্যে বিপক্ষ বাহিনীর আর্টিলারি মারবে, সেই আর্টিলারির গোলার তলে পড়ে মরণ লাগবে, এইটাই হলো ভাগ্যে জুটলো, এটা তো কোনোভাবেই আর সহ্য হইতেছে না। তো কি করা যায় আর, সেনাবাহিনীর ডিসিশনও তো পরিবর্তন করার কিছু নাই, এখানে অর্ডার ক্যারি করাটাই হলো এখানে সৈনিকের মূল ধর্ম। তো মন খুব খারাপ। তো প্রত্যেক দিন ট্রেনিং করে যে অবসর সময়টায় আমি আমার কথা হলো যে হায়দারকে আবার তার ডিসিশন পরিবর্তন করাইতে হবে। আমি করলাম কি ওই ট্রেনিং ট্রেনিং শেষে অবসর সময়ে যে ঘুরতে ফিরতে যাওয়ার যে সময়টা, এই সময়টাকে আমি এমন জায়গায় গিয়ে দাঁড়াই যাতে ওর মাথাটা সোজা করলেই দেখে যে ওই জায়গায় একটা লোক দাঁড়ায় রয়েছে।
আচ্ছা,
এই তো প্রত্যেক দিনই এরকম দাঁড়ায় থাকে, এটা দেখলে তো একদিন অন্তত ইশারা করবে, আমার সেন্স হলো এটা। এই ধারণা করে আমি প্রত্যেক দিন একটা জায়গায় গিয়া একদম দম বন্ধ করে ঘন্টার পর ঘন্টা দাঁড়ায় থাকি। তো এইরকম আমি হিসাব করে দেখছি যে ১৯ দিন এক জায়গায় দাঁড়ায় রয়েছি, ১৯ দিন পরে একদিন আমাকে একদম আতে ইশারা করছে, আমি এডি তো আমি চাইছি, আতে ইশারা করছে পরে আমি গেছি। আমার কইতেছে তুই প্রত্যেক দিন ওই জায়গায় দাঁড়ায় থাকোস কারণ কি? আমি কই স্যার আমাদের গেরিলা যুদ্ধে পাঠান, আমরা মার পেটের থেকে পইরেই আমরা মিলিটারির চানমারি দেখছি, গুলি দেখছি, এই এম্বুশে পইরে আমগো মোরাল ডাউন হয়নি স্যার। কোথা যে তোদের এত আর্মস অ্যামুনিশন দিয়া পাঠাইলাম, তোরাকে এম্বুশে পইরে তোরা সব আর্মস অ্যামুনিশন লোকসান করছ। আর মিলিটারি বিদ্যায় কয় যে এম্বুশে পইরা যে লোক বাইচা আসে তারে দিয়ে কোনো যুদ্ধ হয় না। আমি না স্যার আমরা পারমু স্যার, কোন কারে মারতে হইব তবু আমগো পাঠান।
ওকে প্রিয় শ্রোতা, আমাদের একটা কথা আছে যে ফেইলর ইজ দ্য পিলার অফ সাকসেস। যখন আমাদের বীর প্রতীক মোজাম্মেল হক একবার ফেইল করলেন এবং যখন সিদ্ধান্ত নেওয়া হচ্ছে যে তাকে দিয়ে আর কোন গেরিলা অপারেশন হবে না, তখন এই মানুষটি পূর্ব পাকিস্তানের কুখ্যাত গভর্নর মোনায়েম খাঁকে একা, আমি আসলে গল্পটা বলতে চাই না, আপনাদেরকে উনি বলবেন কিভাবে গেরিলা যুদ্ধে অংশগ্রহণ করে তিনি হত্যা করেছিলেন এবং পরবর্তীতে বীর প্রতীক খেতাব পেয়েছিলেন। সেই সময়ের মাত্র ১৫ কিংবা ১৪ বছরের কিশোর মুক্তিযোদ্ধা, সেই জীবনের গল্প আজকে এখানে প্রচার করা হচ্ছে। আপনারা সবাই শুনছেন ক্লোজ আপ প্রেজেন্স, হ্যালো 8920 এবিসি রেডিও এফএম 89.2 এ। আমরা চার মিনিট পর আবারও ফিরে আসতে চাই। তাকে দেখার জন্য আপনারা চলে আসতে পারেন আমাদের ফেসবুক পেজে। আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/hello8920। আমি আবারও বলছি www.facebook.com/hello8920। ওখানে গিয়ে লাইক দেবার সঙ্গে সঙ্গেই আপনারা হ্যালো 8920 মেম্বার হয়ে যাবেন। ফিরে আসছি ঠিক চার মিনিট পর।
ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920, ক্লোজ আপ, দ্য ক্লোজার দ্য বেটার।
This track was downloaded from FusionBD.com.
Close Up presents Hello 8920. Close Up. The closer, the better.
চার মিনিট পর প্রিয় শ্রোতা আমরা আবারও ফিরছি ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920 তে। আপনার বন্ধু আমি আরজি কিবরি আপনার সঙ্গে রয়েছি, সঙ্গে রয়েছে আমার টিম মেম্বাররা খালিদ এবং লোবান, আর একই সাথে আজকে আমাদের সঙ্গে জীবনের গল্প ভাগাভাগি করছেন বীর প্রতীক মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক। আমরা তার কাছে আবারও ফিরব, তবে তার আগে আপনাকে বলতে চাই আপনি যদি আপনার জীবনের গল্প বলতে চান এখানে এসে সেক্ষেত্রে আমাদেরকে ফোন করতে হবে। আমাদের ফোন নম্বরটি হচ্ছে 9115668, আমি আবারও বলি 9115668 02 যোগ করবেন যদি মুঠোফোন থেকে ফোন করেন, আর এছাড়া আরেকটি নম্বর রয়েছে 09613892892, আমি আবারও বলছি 09613892892। এখানে ফোন করার পরে অবশ্যই ফোন থেকে আপনি যে নির্দেশনা শুনতে পাবেন সেই অনুসারে আপনি আপনার কথাগুলো রেকর্ড করবেন। আমরা আবারও ফিরছি তার জীবনের গল্পে, এবং তাকে দেখার জন্য হোক পুরনো অনুষ্ঠান ডাউনলোড করা থেকে শুরু করে হ্যালো 8920 যাবতীয় তথ্যাবলী আপনি পেতে পারেন আমাদের এই ফেসবুক পেজটি থেকে। ঠিকানা হচ্ছে www.facebook.com/hello8920 পেজটি আছে আরজি কিবরিয়া নামে, প্রায় 11 লাখের মতো মেম্বার আছে, ওখানে গিয়ে লাইক দেবার সঙ্গে সঙ্গে আপনি হ্যালো 8920 মেম্বার হয়ে যাবেন। হ্যাঁ ঠিক আছে বলুন তারপর।
হ্যাঁ তো উনি বলতেছে যে তোরা আমসেমুনেশন লোকসান করছ, তারপরে এখনো তোর বয়স হয় নাই, তো তুই কিভাবে করবি, আমাদের এত আমসেমুনেশন লোকসান হয়েছে। তো আমি বলতেছি না স্যার, আমাদেরকে আপনি পাঠান, আপনি বলেন কাকে মারতে হবে, আমরা তাই করব।
জি
তো একটু পাশেই দাঁড়ানো ছিল বাদল ভাই, রাশেদ খান মেননের ছোট ভাই, আমি তো আগে জানি না যে রাশেদ খান মেননের ভাই। তো আমি চিন্তা করে দেখলাম যে আমাকে তো এই রকম, আমাদের যেহেতু আমাদেরকে পাঠাবে না, এই সিদ্ধান্ত পরিবর্তন করতে হলে তো যেমন তেমন লোকরে তো অপারেশনের কথা কইলে উনি রাজি হবেন না, উনি সম্মত হবেন না। তখন আমি চিন্তা করতেছি যে কাকে আমি এই অপারেশনের কথা বললে উনি রাজি হবেন। আমি চিন্তা করলাম যে স্পিকার আব্দুল জব্বর খান সে তো পাকিস্তানের মুসলিম লীগের লোক, এবং মুসলিম লীগাররা তো সব পাকিস্তানিদের পক্ষেই, তো এই স্পিকার আব্দুল জব্বর খানও তো এই পাকিস্তানিদের পক্ষেই হবে। তো আমি স্পিকার আব্দুল জব্বর খানকে চিনি এবং তার বাসাও আমি চিনি। তখন আমি চিন্তা করলাম যে আমি স্পিকার আব্দুল জব্বর খানের কথা কই, আমি স্যার স্পিকার আব্দুল জব্বর খানরে আমি মারতে পারবো। তখন আমার লোক একটা থাপ্পড় মারলো, থাপ্পড় মারানো মারে আমার তো কইতেছে তুই তাকে চিনিস, আমি হ্যাঁ চিনি, তার নাম কি, আমি বললাম যে বাদল ভাই, তার বাবার নাম জানিস, আমি না স্যার তা তো জানি না, তার বাবার নাম হইতো স্পিকার আব্দুল জব্বর খান। তখন আমি মনে করলাম যে হয়তো আমি তো ধরা পড়ে গেছি। তা আমি গেলাম স্যার তবে আম নেই কোন কারে মারতে হইব, তব আমগো পাঠাইতে হইব স্যার। তখন বাদল ভাইয়ের দিকে একটু চাইয়া একটু মুচকি হাইচা কইতেছে, কয় পূর্ব পাকিস্তানের গভর্নর আব্দুল মোনায়েম খানকে মারতে পারবি? আমি এই কথা শেষ হওয়ার আগে আমি করলে তো এটা তো আমার পক্ষে আরো সহজ, কারণ হইল আব্দুল মোনায়েম খানের ওয়াইফ যখন মারা যায় শুক্রবার দিন মারা যায় এবং শুক্রবার দিন জানাজা পড়ে, বনানীতে শুক্রবার দিন তাদের এই বাড়িতে তাকে দাফন করে। আমি শুক্রবার দিন স্কুল ছুটির দিনে আমি নিজে জানাজা পড়ছি এবং আমি নিজে মোনায়েম খানের ওয়াইফরে মাটি দিছি, এবং সাথে সাথেই মোনায়েম খানের বাড়িতে তাবুটা নেয়া, তারপরে 10-12 জন হুজুর রেখা, এই কন্টিনিউয়াস যতদিন পর্যন্ত সারাউন্ডিং দিয়া বাড়ি না বানানো হয়েছে অতদিন পর্যন্ত এই হুজুর রেখা কন্টিনিউয়াস এইখানে দোয়া কলমা পড়া হইত, এবং ছুটির দিনে যে যে বাড়ি বানাইতেছে এই বানানো পর্যন্ত সময়ে এই বাড়িতে আমি বিরিং খেলছি শুক্রবার দিন স্কুল ছুটির দিনে গিয়া। তো এর বাড়িতে আমার চোখ বেঁধে দিলে আমি প্রত্যেক রুমে রুমে যাইতে পারবো, এইরকমই আমার তার বাড়িটা মহস্ত। তখন আমি কইতেছি কই স্যার তারে মারতে পারলে কি দিবেন, কই তুই কি নিবি, আমি কই স্যার আপনার কোমরের পিস্তলটা আমার খুব পছন্দ, কই গেট 10 উল্লুক্কা পাঠা। তো আমি জানি যে হায়দার স্যার যদি কেউরে মানে মজা করে পানিশমেন্ট দেয় তাহাই কিন্তু গেট 10 গেট 20 উল্লুকা পাঠা, তার মানে 10টা বুক ডান লক। আমার গেট 10 উল্লুকা পাঠা যখন কইছে আমি বলতে দেরি নাই 10টা বুক ডান লয়ে দাঁড়াই গেছি, দাঁড়াই গিয়া আমার পিঠে থাপ্পড় দিয়ে কইতেছে কারে বোকা, তরে যে অপারেশনের কথা কইছি এইটা যদি পারস করতে তাহলে ওই আমার কোমরের পিস্তলটা আর কয় টাকা দামের, তোর এই জাতি এই দেশ অনেক বড় সম্মান দিবে। তো আজকে
আজকে দেখি যে সেই সম্মানের জন্যই তো এবিসি রেডিওতে আপনারা আমাকে ডাকছেন, দেশবাসীকে শোনানোর জন্য, সারা পৃথিবীর মানুষকে জানানোর জন্য। তো আমি দেখছি যে হায়দার স্যার ওই দিন যেই কথা বলছে আর সত্যি সত্যি সেটা হয়ে গেছে। তো যখন আমি বললাম যে আমার স্যার ওই ওই সম্মান টমান এগুলো পরে স্যার আপনার কোমরের পিস্তলটা আমার খুব পছন্দ, এটা হইলেই আমার চলবে। তাহলে কইতেছে ঠিক আছে। তখন বাদল বাইরে বললেন সুবেদার মেজর বইলা ওই আর্মস অ্যামুনিশন রেডি করার কথা বলেন, বললে এই আজকেই বিকালে ঢাকা ক্যান্টনমেন্ট গ্রুপকে পাঠিয়ে দিব। আমাকে এই বলে আমার বিদায় করে দিল। আমি ক্যাম্পে গিয়ে আমাদের ক্যান্টনমেন্টের লোকজনরে বলতেছি যে আমাদের আবার পাঠাবে এবং আজকেই পাঠাবে, এই কিছুক্ষণের মধ্যেই আমাদের ডাক পড়বে। তো ওরা বিশ্বাস করে না, হাসতেছে কিন্তু পাগল হয়ে গেছে। আমি কিন্তু পাগল হয়েছি না, দেখবেন। তো এর কিছুক্ষণ পরেই দুপুরে খানার জন্য ফল ইন করছে, সুলতান মেজরে হুইসাল দিছে, পরে আমরা হাজির হয়েছি। হাজির হয়েছি পরে কইল যে ঢাকা ক্যান্টনমেন্ট গ্রুপ দুপুরে খানার সাইডেই আর্মসের ড্যাম্পে যাবে, হ্যান থেকে আর্মস অ্যামুনিশন রেডি করে দেওয়া হবে, আজকে বিকালেই ঢাকা ক্যান্টনমেন্ট গ্রুপকে আবার পাঠানো হবে। এই যেমন তারা বিশ্বাস করে, আমরা দুপুরে খানার সাইরা আমরা ওই আর্মসের গুডাউনে গেছি, ওইখানে আমাদের সব আর্মস অ্যামুনিশন দিছে। তারপরে এগুলা নিয়ে ঠিক হায়দার ভাই, বাদল ভাই, মাজদা সাদা ডিএ জিপে করে পিছনে খোলা এই জিপে করে আমাদেরকে, তখন ক্যাপ্টেন আইনউদ্দিন ছিলেন বর্ডারে দায়িত্ব পালনে, ক্যাপ্টেন আইনউদ্দিনের কাছে আমাদের বুঝাই দিয়ে আসলেন। তখন আমাদের দুই দিন ওইখানে রাখলেন, এর মধ্যে ওই রেগুলার সোলজার দিয়া রেকি করাইলেন যে কিভাবে ঢুকানো যায় ভিতরে, রাস্তাঘাট পরীক্ষা নিরীক্ষা করানোর জন্য দুই দিন পর। তো প্রত্যেক গ্রুপে যখন পাঠায় তখন একটু ভালো খাবারের আয়োজন করে, খাবারের আয়োজন করে তাদেরকে খুব আনুষ্ঠানিকভাবে বিদায় দেন। আমাদেরকে ওই দিনকে আনুষ্ঠানিকভাবে ক্যাপ্টেন আইনউদ্দিন রেকি টেকি করে আমাদেরকে বিদায় দিলেন। তখন আমরা নিরাপদে আমরা সিএনবি ক্রস করে সিএনবি রোডের ব্রিজের তল দিয়ে আমরা ঢুকি, নৌকা দিয়ে আমরা ঢুকি, ডুইকা আমরা এই মেঘনা ক্রস করি নৌকা দিয়েই, নৌকা দিয়ে ক্রস করে এই 2500 হইয়া আমরা এই বর্তমান রূপগঞ্জ যে ইসাপুরা বাজার, ইসাপুরা বাজারের দক্ষিণ পূর্ব কর্নারে একটা বাড়িতে মাডি খুইদা আমসে মুনেশন আমরা ড্যাম করে রাইখা। তখন আমরা আইসা প্রত্যেকে যার যার বাড়িতে আসার জন্য আমরা আন্ডারটেক নামে একটা হিন্দু গ্রাম ছিল, এই আন্ডারটেক থেকে সোলমাইত এই ফাজিল্লার টেকে যেখানে আমি একটা ভাস্কর্য তৈরি করছি বীরের প্রত্যাবর্তন, তো এই ফাজিল্লার টেকে আইসার নামি এন থেকে নাইমা নৌকা দিয়ে আমরা বাড়িতে আসি, আমার বাড়িতে আসি। বাড়িতে আসা রাত্র মা বাবার সাথে এদের সাথে দেখা করি, দেখা করে তারপর আমার চাচাকে আমি বলি পরের দিন যে চাচা মুনায়ম খানের বাড়িতে ঢুকানোর ব্যবস্থা করে দিতে হবে।
ওকে,
তো চাচা বলতেছেন যে সর্বনাশ, মুনায়ম খানের বাড়িতে ঢুকানোর ব্যবস্থাটা তো আমি করে দিতে পারবো না, কারণ মুনায়ম খানের বাড়ির মেন গেটে তাবুটা নায়া বেলুস রেজিমেন্টের সোলজাররা পাহারা দেয় এবং প্রত্যেক লোকরে ভিতরে ঢুকুনের সময় বাইরনের সময় চেক করে ঢুকায় বাইর করে। তো তরে আমি নিয়ে মুনায়ম খানের বাড়িতে কিভাবে ঢুকাই দেব, আমি বরঞ্চ একটা কাজ করতে পারব, মুনায়ম খানের গরু রাখে এবং বাড়ির কেয়ারটেকার এরা দুইজন তারা অনায়াসে আসা যাওয়া করতে পারে এবং তারা কোন খান্দা ঢুকাইতে পারবে তোকে কি করতে পারবে এটা ওনারা করতে পারবে, বড় জোর দূর থেকে মুনায়ম খানের এই কর্মচারীগো দেখাই দিতে পারম।
ওকে,
দেখাই দিলে তারপরে যদি তাদেরকে ম্যানেজ করে পারস ভিতরে ঢুকবি।
আচ্ছা,
তো কইলাম যে ঠিক আছে তাই হবে। তো পরের দিন আমার বড় চাচার ছেলে পাকিস্তানি এয়ারফোর্সে চাকরি করতেন, পাকিস্তানি এয়ারফোর্সে পশ্চিম পাকিস্তানে তার পোস্টিং ছিল যুদ্ধের সময়ে, সে পশ্চিম পাকিস্তান থেকে ছুটি নিয়ে সে যে আসছে আর সে পাকিস্তানের পক্ষে যুদ্ধে অংশগ্রহণ না করে আমাদের পক্ষেই সে অবস্থান নেয়। তো আমি বললাম যে রশিদ ভাই, মুনায়ম খানের অপারেশনের দায়িত্ব আমাদের পড়ছে এবং এই দায়িত্বের জন্য আমাদের আবার সেকেন্ড টাইম ঢাকা ক্যান্টনমেন্ট গ্রুপকে পাঠাইছেন, না হলে দিতেন না, আপনি চলেন। তো রশিদ ভাই কল যে ঠিক আছে চল। তা আমরা দুই ভাই
চাচার সাথে মোনায়েম খানের কর্মচারীকে চিনার জন্য তাদের সাথে সম্পর্ক করার জন্য রওনা দেই। তো
সামিরুদ্দিন খন্দকার মার্কেটের এইখানে আইসা, ইসরাফিল খন্দকার এখন সে জয়েন্ট সেক্রেটারি। ইসরাফিল খন্দকারের ওইখানে একটা পড়ার ঘরও ছিল এবং ওইখানে থাকতেন, এবং দোকানও তাদের ছিল, একটাই দোকান ছিল ওইখানে, চারচালা একটা টিনের ঘর। তো সেইখান থেকে রশিদ ভাই ব্রিস্টল সিগারেট নিলেন আর ইসরাফিল খন্দকার আমার ইশারা করলেন কই যাচ্ছি। তখন ইসরাফিল খন্দকারের বললাম যে কাজে যাচ্ছি, পরে তোমাকে জানাবো। সে সমবয়সী এবং নাইট স্কুল করছিলাম, তারে সেখানে পড়াশোনা করাইছে, তো সে আমাকে সহযোগিতা করছে। তো যাই হোক, আমরা দুইজন গেলাম চাচার সাথে। চাচা দূরের থেকে এই যে বর্তমান কবরস্থানটা বনানির শাহজাহান ওই সিন্ধি গাভিগুলো নিয়ে ঘাস খাওয়াইতেছেন।
আচ্ছা,
তো দূর থেকে চাচায় দেখালো যে ওই যে এই লোকের নামই শাহজাহান, তোমরা তার সাথে গিয়া কথা বলে দেখো। তখন আমরা দুই ভাই গিয়া ওর কাছে বসলাম। আসে বসে আমরা বলতেছি যে এই গরুগুলা কার, কত কেজি করে দুধ দেয়, তো এরকম তার মন বুঝা বুঝা প্রশ্ন করি। রশিদ ভাই যে
ওই গরিওয়ালাটা আসলে বেসিক্যালি কে?
গরিওয়ালাটাই আসলে ওই শাহজাহান। মোনায়েম খানের গরু রাখাল,
গরুর রাখাল হচ্ছে
গরু রাখাল শাহজাহান।
ওকে,
তো জিজ্ঞেস করতেছে এই গরুগুলা কার, কইতেছে জানেন না এটা পূর্ব পাকিস্তানের গভর্নরের গরু, এগুলা নিয়ে দুধ দেয় কত করে, কয় 40 কেজি, 45 কেজি, 35 কেজি। আমি কইতেছি যে আপনার খাইতে দেয় না? কইতেছে আমি খাইতে দিব, মোরা নিয়ে আইসা বৈশা থাকে যখন গাই দোহন করে তখন, যাতে আমরা চুরি করে না দুধ রাখতে পারি। তো আপনি গো বেতন দেয় কত? তো এই কইতেছে আর কইন না বেতন, বেতন দিব, বিনা বেতনে গরু রেখা কুল পাইতেছি না। কেন? কইতেছে যে আমগো কোনো বেতন টেতন দেয় না, এইরকম তিনবার পালাইছি।
আচ্ছা,
এই বেতন না পাইয়া তখন এই পুলিশ দেবার দৈর আনে। তো এই দেশে কত চেয়ারম্যান মেরে লইতেছে, কত মেম্বর মারতেছে, কত রাজাকার মারতেছে, কত আলবদর মারতেছে, কিন্তু এই ডামারনের কোন লোক পাই
না। রাখালে
রাখালে এই কথা কইতেছে।
ওকে,
তো কইতেছি যে আসলে যদি মারতে চান তাহলে আমাদের এলাকায় অনেক মুক্তিবাহিনী ঘোরাফেরা করে এবং তারা খোঁজে। তো যদি আপনি যদি চান আপনারা, তাহলে আমরা আপনার লোক পরিচয় করাই দিতে পারি।
আচ্ছা আচ্ছা,
তো কইতেছি ঠিক আছে দেন। তো কইতেছি যে আপনি গো পাওয়া যাবে কখন? কইতেছে যে গরু বান্দা পানি টানি খাওয়ায়া গোয়াইলে বান্দার পর একদম রাত্র 10টা পর্যন্ত বাইরে আমরা ঘোরাফেরা করতে পারি, এরপরে আবার রাত্র 10টার মধ্যে বাসার ভিতরে ঢুকতে হয়, এরপরে আর বাইরন যায় না। তো তার সাথে যে আসিল কেয়ারটেকার যে মোখলেসুর রহমান, মোখলেসুর রহমান আয়া যোগ দিল। তাহলে একে দুজনের এই অবস্থা যে তাকে বেতন দেয় না, তাকে বিনা বেতনে খাটাইতেছে এবং পালায় গেছিল পুলিশ দা ধরে আনে, ওখানে হেরে মারানোর লেগে তারা মুক্তিবাহিনী খুঁজে।
আচ্ছা আচ্ছা,
তো আমি কইলাম যে ঠিক আছে, তাহলে এক কাজ করেন, আগামীকালকে সন্ধ্যার সময় গরু বাইন্দা ওই গুলশান 2 নম্বর চক্করটার পূর্ব পাশে জুফরি বাজার আছে, ইটালি বাজার আছে, জুফরি বাজারের মধ্যে হোটেল আছে 2টা, এইখানে আসেন, এইখানে আসলে আপনাকে লোক আমার দেখা হবে, আমি মুক্তিবাহিনী গুলোকে পরিচয় করাই দেব। এই কথা বইলা আমরা চলে এলাম দুই ভাই। তারপর পরের দিন সন্ধ্যার সময় গেছি ওইখানে, দেখলাম যে হ্যাঁ তারা দুজন আইছে। আইসে পরে তাকে দুজন মোগলাই পারোটা খাওয়াইলাম, চা টা খাইয়া কথাবার্তা কয়ে কথন পরে পরে আমি আবার বাইরে যাই, গা বাইরে যাই মুক্তিবাহিনী খোঁজনের লেগে যাই। গুড়া গেড়ে আইয়াই কইতেছি যে এখন তো পাইলাম না, আচ্ছা আরো কিছুক্ষণ বই, আবার চা খাওয়াই, তারপর কিছুক্ষণ পরে আবার বাইরে যাই আমি দিহেই। আসলে তো হুদা গুড়া গেড়ে আয়ে পড়ি আমি, কইতেছে যে তো আজকে তো পাওয়া গেল না, তো আবার কালকে আসেন। তো এটা কইয়া তাদেরকে বিদায় করে দিলাম, পরের দিন যথারীতি গেলাম। তো জ্বর পরের দিন আবার আসলো, আসার পরে চা, তারপরে সিঙ্গারা পুরি এগুলো খাই আর সময় কাটাই, কতক্ষণ পরে পরে ঘুরে আসি। ঘুরে আইসা কই যে পাওয়া গেল না, তো কইতেছে যে আসলে তো পাওয়া না গেলে কেমনে হইব? তখন আমি কইতেছি ঠিক আছে আগামীকালকে আসেন, আগামীকালকে যদি না পাওয়া যায় তবে অন্য ব্যবস্থা করব।
আচ্ছা,
তো পরের দিনও এইভাবে আর পাওয়া গেল না। তখন পাওয়া গেল না, পরে বলতেছি যে ঠিক আছে আপনি গরুটা ঢুকান কখন? কয় যে এই মাগরিবের নামাজের আজানের আখ্যান এই।
ওকে,
বললাম যে এক কাজ করেন, আগামীকালকে আমি একজন মুক্তিযোদ্ধা নিয়ে আমি আসবো, না আসা পর্যন্ত আপনি গরুগুলো ঢুকাইন না। পরের দিন আমি একটা ইন্ডিয়ান স্ট্যান, দুটা ম্যাগজিন, একটা 36 হ্যান্ড গ্রেনেড, একটা ফসফরাস বোম এইগুলা নিয়া এই যে আমেরিকান এম্বাসিটা, আমেরিকান এম্বাসিটার আর উত্তর পাশ দিয়া যে মাদানী এভিনিউটা, যেই মাদানী এভিনিউটা, যেই মাদানীর কথাটা আগে বলছি যে 61-62 সনে 138 এলেকেজ দ্বারা আমার দাদার 32 বিঘা জমি যে মাদানী হুকুম দখল করে এবং 1500 টাকা একর দেয়, 3 বিঘা জমির দাম 1500 টাকা দেয়, 3 কিস্তিতে দেয়। এখনো আমাদের আর পিটিশনের মামলা আছে যে আমরা কোনো ক্ষতিপূরণ পাই নাই। আসলে আজকে আমি এই সরকারের কাছে বলবো, আপনার মাধ্যমে, এবিসি রেডিওর মাধ্যমে আমি সরকারকে বলবো যে এই সরকার হল স্বাধীনতা সংগ্রামের নেতৃত্ব দানকারী সরকার। এই সরকারের আমলে অন্তত যে মাদানির নামে কোন এভিনিউ এই বাংলাদেশে থাকা উচিত নয়, যে মাদানি ওই ব্যক্তি একটা পশ্চিম পাকিস্তানি অবাঙালি এবং সে ডিআইটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এবং আমগো সবচেয়ে কম মূল্যে আমাদের সবচেয়ে মূল্যবান জমি হুকুম দখল করছে, আমরা ক্ষতিপূরণ পাই নাই। সেই যে মাদানির নামে যদি আমাদের বুকের উপর দিয়ে একটা রাস্তার নামকরণ হয়, সেই জায়গায় আমরা বলতে চাই আয়ুব গেট ছিল, আয়ুব গেট আমরা স্বাধীনতা সংগ্রামের সময় আমরা আসাদ গেট নাম পরিবর্তন করছি, এই জিন্না কলেজ ছিল তিতুমির কলেজ, এই জিন্না কলেজের নাম পরিবর্তন করে তিতুমির কলেজ হয়েছে। তো সেই জায়গায় মাদানির নাম পরিবর্তন করিয়া কেন আমাদের স্বাধীনতা সংগ্রামের একজনের নাম হবে না? আমার কথা হলো সরকার, আমি নিজে এই মাদানির নাম ভাঙ্গিয়া আমি শেখ রাসেল স্মরণী করছিলাম, এর জন্য আমার আমি অনেক মামলা খাইছি, আমি 50টার মতন মামলা রাজুকের খাইছি। আমি আমি এইটাই বলতে চাই যে এই সরকার যেন যে মাদানির নাম পরিবর্তন করে এভিনিউর নাম তাদের যারে ইচ্ছা হয় এই বাংলার মানুষের নামে নামকরণ করা হোক। যাই হোক, আমি যে মাদানি সম্পর্কে এই কথাটা আমি বললাম।
আচ্ছা, ঠিক
আছে, যাই হোক, আমি এগুলা নিয়ে ওই সার্জেন্ট রশিদ আমার চাচাতো ভাই, তারপরে গিয়াসুদ্দিন এই আমেরিকান এম্বাসির এইখানে নয়নগরের হামিদ হাজি, এখন হাজি হামিদ সাহেবের একটা গোয়ালঘর ছিল একদম এই লেকের কিনারে, এই গোয়ালঘরের এখানে আমাকে ব্যাগের মধ্যে এই ইন্ডিয়ান স্ট্যান্ড, তারপরে দুইটা হ্যান্ডগে, দুইটা ম্যাগজিন, একটা 36, একটা ফসফরাস বোম আমাকে দিয়া তারা এইখান থেকে বিদায় হলেন। তো বিদায় হওয়ার সময় রশিদ ভাই আমাকে বলতেছে যে মুজামিল তোর সাথে আমি যাই। আমি বললাম যে না, আপনি আমার সাথে গেলে হবে না, কারণ আপনি বিয়ে করছেন, আপনার ওয়াইফ আছে এবং ওয়াইফ গর্ভবতী, এখন যদি আপনি মিসিং হন তাহলে তো বাচ্চা এতিম হবে, আপনার ওয়াইফ বিধবা হবে, আমি তো আমার তো এগুলা হবে না, আমার ভাই বোন মা বাবা এরা হয়তো কানবে, কিন্তু আপনি তো এরা বেশি কানবে, এদের এদেরকে আপনাকে নেওয়া যাবে না। কল তো ঠিক আছে, তো সাবধানে যাইস। তো যাই হোক, আমি এই ব্যাগ নিয়ে তারপরে লেক পার হইয়া গুদারা দিয়া আমি রিক্সা যোগে এই বর্তমান কবরস্থানের এখানে গিয়ে, যখন বনানী কবরস্থানে যখন গিয়ে নামলাম, তখন আমার হাতে ব্যাগ দেখা সাজান কইতেছে, তখন আপনি আরেকজন মুক্তিযোদ্ধা লইবেন। আমি আপনার মুক্তিযোদ্ধা দরকার কি, আপনার কাজ হলি তো? ও বুঝছি,
তখন বুঝতে পারলো যে আপনি আসলে মুক্তিযোদ্ধা,
তখন বুঝতে পারলো যে আসলে আমি মুক্তিযোদ্ধা। এর আগে সে বিশ্বাসও করে নাই, বুঝেও নাই, যখন আমার ব্যাগে দেখছে স্টেন আছে, অস্ত্রপাতি আছে, তখন 100% কই ও বুঝছি।
এই বোঝাটা শেষ পর্যন্ত কোথায় গিয়ে দাঁড়ালো সেটাই হচ্ছে বিষয়, প্রিয় শ্রোতা। আমরা বীর প্রতীক মোজাম্মেল হকের জীবনের সবচাইতে উল্লেখযোগ্য এবং সবচাইতে দুর্ধর্ষ এবং একই সাথে বাংলাদেশের স্বাধীনতা অর্জনে যেসব মানুষ নিজের জীবন বাজি রেখে প্রাণপণ যুদ্ধ করেছিলেন, সেই সব মানুষদের মধ্যে অন্যতম একজন মানুষকে আজকে আমরা এখানে পেয়েছি, যার মুখে স্বয়ং আমরা শুনছি তার জীবনে যে সে দুর্ধর্ষ ঘটনাটি ঘটিয়েছিল। পূর্ব পাকিস্তানের গভর্নর মোনায়েম খান, এই মোনায়েম খানকে তিনি নিজের হাতে হত্যা করেছিলেন গেরিলা অপারেশনে এককভাবে। তার ঠিক পূর্ব মুহূর্তে আমরা রয়েছি, আমরা পুরো গল্পটাই শুনবো ঠিক রাত 1টার টাইম চেক হবার সঙ্গে সঙ্গে। আপনারা সবাই শুনছেন ক্লোজ আপ প্রেজেন্টস হ্যালো 8920 এবিসি রেডিও এফএম 89.2 এ। আমরা ফিরে আসবো ঠিক রাত একটায়, আর ওনাকে দেখার জন্য আপনারা চলে আসতে পারেন আমাদের ফেসবুক পেজে। আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/hello8920। আমি আবারও বলছি www.facebook.com/hello8920। ওখানে যাবেন, যাওয়ার পর আপনি লাইক দেবেন, লাইক দেবার সঙ্গে সঙ্গে আপনি হ্যালো 8920 মেম্বার হয়ে যাবেন। আমি আবারও বলছি www.facebook.com/hello8920, ওখানে গিয়ে লাইক দেবার সঙ্গে সঙ্গে আপনি হ্যালো 8920 মেম্বার হয়ে যাবেন। আর জীবনের গল্প বলতে যদি আপনি এখানে আসতে চান, সেক্ষেত্রে আমাদেরকে ফোন করতে হবে। আমাদের ফোন নম্বরটি হচ্ছে 09613892892। আমি আবারও বলছি 09613892892। এছাড়া আরেকটি নাম্বার রয়েছে 9115668। আমি আবারও বলছি 9115668। ওখানে যাবেন, যাওয়ার পরে আপনি ফোন দিবেন, ফোন দেওয়ার পরে আপনার যা কথা বলার আছে সেটা বলবেন, কিন্তু অবশ্যই আপনার নাম এবং সেল নাম্বারটি বলতে ভুল করবেন না। আমরা ফিরে আসছি ঠিক রাত একটার টাইম চেক হবার সঙ্গে সঙ্গেই, সঙ্গে থাকুন।
Close up presents Hello 8920 Close up the closer the better.
প্রিয় শ্রোতার, সময় এখন রাত একটা, আপনারা সবাই শুনছেন ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920। আজকে এখানে বীর প্রতীক মোজাম্মেল হকের জীবনের গল্প প্রচার করা হচ্ছে এবং তার কাছে আমরা আবারও ফিরে যেতে চাই। সেই যে দুর্ধর্ষ গেরিলা অপারেশন, যে অপারেশনে তিনি পূর্ব পাকিস্তানের গভর্নর মোনায়েম খানকে হত্যা করেছিলেন, সেই মূল অংশে আমরা এই মুহূর্তে প্রবেশ করব। তবে তার আগে বলতে চাই, আমাদের এই সাহসী মুক্তিযোদ্ধাকে দেখার জন্য চলে আসতে পারেন আমাদের ফেসবুক পেজে। আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/hello8920। আমি আবারও বলছি www.facebook.com/hello8920, ওখানে গিয়ে লাইক দেবার সঙ্গে সঙ্গে আপনি হ্যালো 8920 মেম্বার হয়ে যাবেন। জি বলুন, তারপর
হ্যাঁ তো শাহজাহান করলেন কি, আমাকে গরু ঢুকানোর গেটটা দিয়া আমাকে ভিতরে ঢুকিয়া, ওইখানে কলাবাগান আছে, আমাকে কলাবাগানের জায়গা দেখাই দিলেন যে এইখানে আপনি অবস্থান করেন, আমি গরু টরু বাইন্দা, তারপর আমি বাসার ভিতরে যাব, ভিতরে যে তার অবস্থান যাই না, তারপরে আপনার কাছে এসে বলবো।
আচ্ছা,
তো আমাকে কলাবাগানে বসায় রাইখা আর সে গরু বানলেন, বাইন্দা টাইন্দা ভিতরে চলে গেলেন। ভিতরে চলে গিয়া ভিতর থেকে 15-20 মিনিট সময় নিছে, এরপরে ঘুইরা আইসা আমারে বলতেছে যে আজকে হবে না। আমি বললাম কেন হবে না, কইল যে মোনায়েম খান আজকে বোধহয় বেশি শরীরটা ভালো না, তো সে একদম বেডরুমে চলে গেছে। আর তার বেডরুমে যাইতে হলে তার মেয়ে লাইলির রুম আছে, তার লাইলির রুম ক্রস করে তারপরে তার রুমে যেতে হয়, আর উপরে উঠতে হলে প্রথমে তো খসরুর রুম হয়ে যাইতে হবে। তো সিঁড়ির পাশেই খসরুর রুম এবং খসরুর রুমে অগণিত অস্ত্র শস্ত্র আছে, তো আপনি উঠতেই খসরুর চোখে পড়লে আপনি ওই সিঁড়িতেই আপনি ধরা পড়ে যাবেন, সুতরাং আজকে যাওয়া যাবে না, তাকে ড্রয়িং রুমে অপারেশন করতে হবে। তো বললাম যে তো ঠিক আছে, তবে আর আজকে হবে না, বলে যে না। তো আমাকে সে আবার বাইর করে দিল, আমি বাইর হয়ে কবরস্থান হয়ে, কবরস্থানের পূর্ব পার্শ্বে খ্রিস্টানদের একটা মিশন আছে, শুধু বাউন্ডারি ওয়াল ছিল আর লক্ষ লক্ষ ইটা ছিল, আমি একটা ইটার স্টক ভাঙ্গা, আমার স্ট্যান্ডটা আর ফসফরাসটার 36টাইখা আমি চলে আইসি। তো পরের দিন যথারীতি গিয়া অস্ত্র নিয়া আবার ঠিক ওইভাবে ঢুইকা কলাবাগানে ঢুকুনের আগে আমি করলাম কি, আমি করলাম শাহজাহান এই বাল্বটা 200 পাওয়ারের বাল্ব, এটা অনেক আলো, তা আমি করলাম যে এটা ভাঙ্গা ফেলাই, এটা ভাঙে হলাইলে এখানে আমাদের অবস্থান করতে সুবিধা হবে।
কখন তখন এটা মানে সন্ধ্যা?
হ্যাঁ, পরের দিন, দ্বিতীয় দিন যখন ঢুকলাম, ঢুকার পরে আমি তো কলাবাগানে বসে থাকার কথা, গরু ভাইন্দা তারপরে সে ভিতর থেকে যাই না আসবে, ওই ঢুকির সময়ই এটা ভাঙ্গা ফেলাইছি তার কাছে বইলা।
যে আপনি যে অস্ত্রগুলো নিয়েছিলেন সে অস্ত্রগুলো সম্পর্কে আমাদেরকে একটু বলেন।
অস্ত্রের কোয়ালিটি হলো ইন্ডিয়ান স্ট্যান্ড এবং দুইটা ম্যাগজিন আর একটা 36 হ্যান্ড গ্রেনেড আর একটা ফসফরাস বোম।
আচ্ছা, মানে যে ম্যাগজিন নিয়েছেন সেই ম্যাগাজিনে কতগুলো গুলি থাকে?
ম্যাগজিনে সচরাচর 30টা ঢুকানো যায়, তো
28টা
বুলেট অ্যাভেলেবেল, মানে
ওকে
আমি ইন্ডিয়ান স্ট্যান্ডার বাড়ি দিয়ে ওই বাল্বটা ভেঙে ফেলেছি। বাল্বটা ভেঙে ফেলানোর পরে গরু টরু বাইন্দা সে ভিতরে গেছে,
ভিতরে যাওয়ার পরে হঠাৎ ভিতর থেকেই একজন কইতেছে যে কলা বাগানে চোর ঢুকছে, গরুর গোয়ালে বাল্ব নাই, লাইট নাই। তো এরা মনে করছে চোরে এই লাইট ভাঙ্গা তারপরে চুরি করতে ঢুকছে। তখন একদম ওইদিকে বেলুচ রেজিমেন্টের এরাও সব রেডি হয়ে গেছে গা, রেডি হয়ে তারপরে লাইট দিয়া, সার্চ লাইট দিয়া এই কলাবাগান সার্চ করা শুরু করছে। আমি দেখলাম তো আমি ধরা পড়ে যাবো। আমি বললাম কি দ্রুত একদম উত্তর পাড় দেয় ওয়াল গেছাই, নিচে নামলো এইখানে অনেক পানি, তখন পানি ছিল। তো আমি এইখান দিয়ে গিয়ে আবার একদম পূর্ব দিকে গিয়া লেক দিয়া আমি আবার ওই বাউন্ডারির ভিতরে আমার অস্ত্র টস্ত্র রাইখা আমি চলে গেলাম। তো চলে গেলাম পরে পরের দিন আমি গিয়েই আমি আমার ভাইরও সিড্রেম বললাম যে ভাই এরকম এরকম ঘটনা। তো কইতেছে যে এমন তো হইতে পারে যে তারা তোর ধরাই দেওয়ার তো হইতে পারে, যারা মুক্তিযোদ্ধাকে ধরাই দিলে ৫০,০০০ টাকা পুরস্কার দিবে এটা ঘোষণা করছে পাকিস্তান সরকার, তো ধরাই দেওয়ার হেই লোভেও তারা
করতে পারে
বাদ দে। তখন আর আমি পরের দিন যথারীতি আর গেলাম না, তারপরের দিনও গেলাম না। এরপরের দিন আমি ওই পরন্ত বেলায় ৩টা এরকম হবে ওই এই ভাটারা এই কাচারি বাড়ি কয় ওইখানে জমিদারের কাচারি বাড়ি ছিল, তো ওইখানে মাঠ আছে বড় পুকুর আছে, তো ওইখানে হিন্দুরা ওই গামছা পাইতে বসে তাস খেলে। তো আমি তাস খেলা বুঝি না, আমি একজন মুক্তিযোদ্ধা হয়ে গেছি আমার তাস খেলাটাও বোঝা দরকার, এর জন্য খুব নিবিড় মনে বসা আমি তাস খেলা দেখতেছি। এই অবস্থায় আমার পিছন থেকে ওই যে আমি বললাম যে আমার তো মুজামিল নামে চিনে না, আমার এলাকার মানুষরা নূর মোহাম্মদ নামে চিনে। তখন আমাকে করলো কি মুজামিল ভাই কয়ে ডাক দিল। যখন মুজামিল ভাই কয়ে ডাক দিছে তখন আমি বুঝলাম যে অন্য লোক, আমার এলাকার লোক না।
আচ্ছা,
চাইয়া দেখি যে মোনায়েম খানের দুই কর্মচারী।
ওকে,
তা আমি তাড়াতাড়ি হ্যান থেকে উঠা আমি তাদেরকে আলাদা করে নিলাম। তখন এরা কইতেছে ভাই আপনি যে গেলেন না যে, আপনি কি ভয় পাইছেন? খোদার কসম খায়া কই, মা বাবার কসম খায়া কই, আমরা আপনার ধরায় দেওয়ার কোন চেষ্টা করি নাই, আপনি যান নাই এর জন্য আমরা আসছি। তখন তাদের এই প্রতিজ্ঞার কথা শুই না আমার কাছে বিশ্বাস হইল যে না আসলেই তারা কোন ধরায় দেওয়ার চেষ্টা করে নাই, এরা আন্তরিকভাবেই চায় মোনায়েম খান অপারেশন হোক। তখন আমি গেলাম যে ঠিক আছে আপনারা একটু বসেন, ওই এক ঘন্টা সময় আপনারা ম্যাক্সিমাম বসেন, আমি খোঁজ নেই আরেকজন আমি জোগাড় করতে পারি কিনা। আমার চাচাতো ভাই গিয়াসুদ্দিন রে যদি আমি পাইয়া যাই, আমি হ্যান যাইতেছি হ্যানতে ফিরে আসতে আসতে প্রায় সময় লাগবে, তো আপনারা এই জায়গায় বসেন আমি আসি দেহি পাই কিনা। আমার উদ্দেশ্য আমার চাচাতো ভাই গিয়াসুদ্দিনকে আমি পামো। বাড়িতে গেছি, তাদের বাড়িতে গিয়ে দেখি গিয়াসুদ্দিন নাই। কে আছে? এই আনোয়ার হোসেন আছে গিয়াসুদ্দিন। গিয়াসুদ্দিন কিন্তু আপন ফুয়াতো ভাই, সে আমারও বংশের ফুয়াতো ভাই আনোয়ারে। তখন আনোয়ার আমি কইলাম যে আনোয়ার চলেন মোনায়েম খানের অপারেশন করতে যাম আজকে। বুঝেছে আমি তো চিনি না জানি না। আমি কইলাম আমি দুই দিন গেছি এবং দুই দিন এই এই কারণে আমি ফেল করছি, আজকে তার কর্মচারীরা আসছে আমি তাদেরকে বসায় রেখে আসছি, দুইজন হলে ভালো হয়। কইতেছে আমি চিনি না। আমি কই আমার চোখ বেঁধে দিলে আমি ওর সব রুম চিনি। কইতেছে তবে ঠিক আছে। তো আমি কইলাম যে সন্ধ্যার সময় আপনি গুলশান দুই নম্বরে থাকবেন, মাগরিবের আজানের আখ্যানে আমরা ভিতরে ডুবব, ওইখানে তার লোক আমাদের জন্য অপেক্ষা করবে। তো বলে ঠিক আছে। আমি এইসব বললাম যে আজকে আমরা আসব, হয় আজকে মোনায়েম খান অপারেশন হবে নাহলে আমাদের হবে, একটা কিছু হবে আজকে, যান। এগো দুইজন এই কথা বইলা দিলাম। তো ঠিক যথারীতি গুলশান দুই নম্বরে গিয়ে আনোয়ারকে পাইলাম। আনোয়ারকে নিয়ে রিক্সায় বনানী কবরস্থান গেলাম। বনানী কবরস্থান থেকে স্ট্যান্ড ৩৬ ফসফরাস বোম নিয়ে আমরা তাদের সাথে ভিতরে ঢুকলাম সাজানের সাথে।
ওকে,
ঢুকে আমরা দুইজনকে কলাবাগানে বসায় রেখা সে গরু বাইন্দা সে বাসার ভিতরে গেল মোনায়েম খানের অবস্থান জানার জন্য।
ওকে,
তখন মোনায়েম খানের অবস্থান জানতে গিয়ে সে ঘুইরা আসে বলতেছে আজকে ঠিক জায়গায় আছে। কোথায় আছে? ড্রয়িং রুমে আছে এবং খুব গুরুত্বপূর্ণ মিটিং করতেছে। কে কে সাথে আছে? কইতেছে শিক্ষামন্ত্রী আমজাদ হোসেন আছে আর তার মেয়ের জামাই জাহাঙ্গীর মোহাম্মদ আদিল আছে। তারা তিনজনে ড্রয়িং রুমে বৈশা নিবিড় ভাবে মিটিং করতেছে। তখন কইলাম যে কাজ করেন তাড়াতাড়ি, আপনারা দুইজন আপনাদের লঙ্গি সাত নগদ যেগুলো আপনারা ব্যবহার করেন এটি নিয়ে আপনারা বাইর হন, আসেন, আপনারা বাড়ির বাউন্ডারির বাইরে বাইর হলে আমরা অপারেশনে নামব। তখন এরা দুইজন করল কি, তাড়াতাড়ি তাদের ওই শার্ট আর লঙ্গি হাতের কাছে যা পাইছে এডিন নিয়ে আমাদের সামনে দিয়া, তারা যখন বাউন্ডারির বাইরে বাইরে হইলেন তখন আমরা দুইজন কলাবাগান থেকে বাইর হইলাম। কলাবাগান থেকে বাইরনের পর অর্ধেক রাস্তা ড্রয়িং রুম এবং কলাবাগানের মাঝামাঝি আসছি, পরে একটা লোক আমাদের সামনে পড়ে গেছে, কলাবাগানের দিকে আসতেছে। তো এই আমরা মনে করলাম যে আর বোধহয় হইল না, বোধহয় আমরা বোধহয় ধরা পড়ে গেছি। লোকটা আমাদের দেখা মাত্র চিৎকার দিবে, চিৎকার দিলেই আমরা ধরা পড়ে গেছি। আমরা দুইজন আস্তে করে তার সাইড দিয়ে আমরা শুয়ে পড়লাম মাটির মধ্যে,
মানে কলার বাগানটার,
কলার রাস্তাটার মধ্যে, পায়ে হাঁটা রাস্তা তো, ভিতরে বাউন্ডারির ভিতরে 3 বিঘা প্লট, বিরাট বড় বাড়ি। তো
এখনো যারা ওই মাসনাঘাটের আশেপাশে দেখেছেন বনানী কবরস্থানে, এখনো কিন্তু তার কিছু স্থাপনা ওখানে আছে।
জি জি,
মোনাইম খান মসজিদটা আছে, ওখানে একটা স্কুলের মতো আছে, আপনারা অনেকে গেলেই হয়তো চিনবেন।
হ্যাঁ জি জি হ্যাঁ। তো আমরা করলাম কি, একটু একটু এইখানে না বললেই নয়, মোনাইম খান কে এই যে বনানী কেন্দ্রীয় মসজিদ, বনানী কেন্দ্রীয় মসজিদের মুসল্লিরা তাকে না শুক্রবারের নামাজ পড়তে বয়কট করে।
আচ্ছা আচ্ছা, ওই সময়টাতে
আন্দোলন যখন তুঙ্গে,
জি,
এই অবস্থায় বনানী কেন্দ্রীয় মসজিদে মোনায়েম খান নামাজ পড়তেন। তো সেই মোনায়েম খানের সমস্ত মুসল্লিরা মোনায়েম খানকে অ্যাভয়েড করে যে তার সাথে আমরা নামাজ পড়ব না। এইটা যখন করে, সে অপমানে লজ্জায় সে তার বাড়িতে একটা মসজিদের কাজ আরম্ভ করে,
সেটাই মোনায়েম খান মসজিদ।
হ্যাঁ, কিন্তু স্বাধীনতা সংগ্রামের পর এটা তার ছেলেরা
কমপ্লিট করে,
কমপ্লিট করে। তো কি করলো, আমরা দুইজন যখন সরে গেলাম, ও দিব্যি চলে গেল কলাবাগানের দিকে, আমরা আর ওর অপেক্ষা করি নাই, খালি দ্রুত গিয়া গেটটার মধ্যে গিয়াই দরজাটা যখন লাথি মাইরা যখন দরজাটা খুলছি, খোলার পরে দেখি যে এইভাবে নিবিড় ভাবে তিনজনে বসে আছে, দরজার শব্দ শুনেই মাথাটা সোজা করছে। আর এদিকে মোনায়েম খানকে চিনতে আর কোনো ভুল হয় নাই, তার কর্মচারীকে জিজ্ঞেস করছে কিভাবে চিনবো, তাকে চিনবো কিভাবে, তখন কইতেছে যে মাঝখানে বসা আছে আবার মাথার মধ্যে গোল টুপি যার, সেই মোনায়েম খান। তিনজনের মধ্যে যখন যার মাথায় টুপি এবং মধ্যখানে বসা, এর চিনতে আর ভুল হয় নাই, তখন ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড অটোমেটিক এ দিয়া উদ্দেশ্য ছিল যে একটা ম্যাগজিন পুরাটাই মোনায়েম খানের ভিতরে ঢুকামো,
মানে আঠাশটা গুলি
ঢুকামো। তো যখন টিগারে চাপ দিছি তো একটা সাউন্ড হয়েছে, সাউন্ড হওয়ার সাথে সাথে দেখলাম যে সে তলপেটটার মধ্যে হাতটা দিয়েই মানে পড়ে গেছে, গা সোফাতে পড়ে গেছে
মোনায়েম খান।
হ্যাঁ, পড়া কিছতেছে, দাপাইতেছে, আর ওই দুইজনে যান বাঁচানোর জন্য ওমাগো বাবাগো করে সোফার তলে যাইতে চাইতেছে, মানে ইতিমধ্যে পুরা বাড়িতে চিৎকার শুরু হয়ে গেছে, কান্নাকাটি শুরু হয়ে গেছে। আর ওই যে বেলুস রেজিমেন্টের যারা আছিল, এরা যারা টেন্টে আছিল শুয়া, তারা ওই টেন্টে শুয়া অস্ত্র উপর দিকে ব্যারেল করে টিগার চাপতেছে, আর যারা বাংকারে আছিল তারা বাংকারে থাইকই ব্যারেল উপর দিকে দিয়ে ফায়ার করতেছে। মানে শুধু গুলির শব্দ আর চিৎকার, আর কিছু না। আমার মনে হয় কেউ চাইও বোধহয় চিৎকার পারতেছে না, কিংবা এই যে যারা যারা নাকি গুলি করতেছে তারাও বোধহয় চোখ বুঝিয়েই গুলি করতেছে, এরকম আমার কাছে মনে হইল। তো আমরা করছি কি, তাড়াতাড়ি যখন দেখলাম যে একটা শব্দ হয়েছে পড়ে গেছে, তখন টিগার আর চলতেছে না, তখন আবার কক করলাম, দেখে যে ককটাও পুরোপুরি হইতেছে না। তখন করলাম কি, ওই ম্যাগজিনটা ফালায়া তখন আরেকটা ম্যাগজিন ঢুকাইলাম, ঢুকানোর পরে দেখি কক করতে চেয়েছে আর কক হয় না, তহসরে আর কাজ করতেছে না। তখন কি করছি, আমার পকেটে যে 36টা ছিল, এই 36টা বাইর করে পিনটা খুললাম, মানলাম যে ওগো গায়ে লাগুক এবং ওইখানে বাস্টলে অন্তত তিনজন মারা যাবে, কিন্তু ওইখানে যে অস্ত্রে যে একটা গুলি হয়েছে এই এর বেশি তার কোন কাজ করে নাই। 36টা দেখি কি ওয়ালে লাইগা আমার দিকে আইতেছে, এইটাও বাস্ট হইতেছে না। তখন আমি ডান দিকে চাই, দেখি যে এর মধ্যে আর সেও আর নাই, সে দৌড় দিছে। তো আমিও ঘুরা যখন দৌড় দিছি, দৌড় দিয়ে গেছে সিম গাছ গিয়ে আমার
গলায়
বাইজে গেছে। তো এর থেকে ছুইটা, তারপরে কি করছি, ওয়ালে যখন টপকাইয়ে যাই তখন ওয়ালে আমার পায়ের তলাটা ওই বোতলের যে চারা ছিল উপর এটা লাগে কাটছে, এটা আমার খেয়াল নাই। তখন আমার পকেটে যে ফসফরাস বোমটা ছিল, এই বোমটা বনানী বর্তমান কবরস্থানে পড়ে যায়, কিন্তু এটার আমি উঠাই নাই। আমি ওই অবস্থায় আমি দৌড় দিছি লেকের দিকে, গুলশানের সাইডের দিকে, পূর্ব দিকে বনানী কবরস্থান বরাবর পূর্ব দিকে গিয়ে দেখি, লেকের কিনারে গিয়ে দেখি ওরা তিনজনে ওই যে পানিতে আড়ালি কয় আমাদের এলাকায়, এগুলা গায়ে লাগলে কাইটা যায়, এগুলা নিয়ে ভাই জাপুর জুপুর করতেছে। আর এইদিকে মিলিটারিদের জিপ, তারপরে ক্যান্টনমেন্ট থেকে যে রেল লাইনে যে এন্টি এয়ারক্রাফট আসছিল, এগুলো ধ্রিম ধ্রিম শব্দ গুলি করতেছে। আর মিলিটারি জিপ মুনায়েম খানের বাড়ির সামনে দা ঘু ঘু করে ঘুরতেছে, যতগুলা রোড আছে এগুলো সব মিলিটারি গাড়ি বাইর হয়ে গেছে। কিন্তু আমরা তো রাস্তা দা যাই নাই, আমরা তো এইগুলো তো আমাদের এই বাপদাদার জমি, আমরা জঙ্গলের ভিতর দিয়ে গিয়া এই যে বর্তমান গুলশান স্কুল যেটা এটার চান্দার দিকে কইতো, আমরা বলতাম এটার মধ্যে বড় একটা পুকুর ছিল, এটার মধ্যে তখন গুলশানে বাঘও ছিল, সেই গুলশান স্কুলের এই বাউন্ডারির ভিতরে গিয়া আমি একটু রেস্ট লইলাম। তো দেখলাম যে আমার পাটাও কাইটা গেছে, গলাও কাটছে, তো এগুলানের দিকে তোয়াক্কা না করে ওইটা থেকে একটু জিরায়া, তারপর আমি বর্তমান বারিধারা এবং গুলশানের যে লেকটা এই লেকে গিয়া নামলাম। কারণ হলো কর্নেল কলিমুল্লার বাড়িতে চেকপোস্ট, বাড়ির সামনে এই যে ব্রিজটা, বারিধারার উপরে গুলশানের যে সংযোগ ব্রিজ, এই ব্রিজের উপরে মিলিটারিদের ক্যাম্প ছিল। এই আমাদের এলাকা থেকে যত মানুষ টানে উঠত সকালবেলা বিকালবেলা, একবার চেক করে ঢুকতে দিত আর একবার চেক করে বাইরে দিত। তো উপরে ব্রিজে মিলিটারি আছে, আমি তো আর ব্রিজের উপর দিয়ে যাইতে পারবো না, আমার লাগে অস্ত্র আছে। আমি করছি কি, লেকে নামছি, লেকে নাইমা আস্তে আস্তে যাতে পানি শব্দ না করে লেকের কিনার দিয়ে খুলু, শুধু নাক বাসায়া আমি লেকের কিনারে আইসা ব্রিজের তল দিয়ে আস্তে 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 ওইদিকে, তখনও ওই ব্রিজের নিচে মানে অথই পানি না, পানি আছে হাইটা যাওয়া যাবে, এইরকম নাক ভাষায় আমি ব্রিজ ক্রস করে আমি এই বর্তমান বাড়িধারা যেটা, এই বাড়িধারার মধ্যে তখন বিরান জমি ছিল, এখানে কাদা মাটি ছিল, ড্রুজার দিয়া মাটি উঠে বরাট করছে, আমি এইটা দিয়া আয়সা করলাম কি, ওই ইসরাফিল খন্দকার আছে ওই দোকানে, ওইখানে আমি নক করছি, পরে আমার গেল কে, আমি গেলাম মুজাম্মেল, কইলাম যে আমি গেলাম ইসরাফিল, অপারেশন সাকসেস, এই কথা কইয়াই আসলাম এই খানে খোদাই, খানে খোদাই মসজিদ আছে, খানে খোদাই রকু হাজি দোকানদারি করতেছে, এবং এর পাশে আরো অনেক লোকজন বৈশা রয়েছে। আমার কান্দে ইন্ডিয়ান স্ট্যান দেখা আর কাপড় ভিজা লেংডি দেওয়া এটা দেখা ভয়ে এরা সব মানে
মুহূর্তের মধ্যে
দৌড়কে একটা হাইল খেত দিয়া কাদা খেত দিয়ে সব দৌড়ে পালাইতেছে। তারপরে রকু হাজি আমার দেহে কইতেছে, কই নূর মাহমুদে তুমি, আমি কইলাম যে হাসা এটা কয়া, এখান থেকে আমি গেলাম গিয়া ওই বর্তমান হাজি মার্কেট, এইখানেই ওই সার্জেন্ট রশিদ একটা দোকান দিয়া বৈশা ছিল, এই দোকানে গিয়া খালি আমি বললাম যে রশিদ ভাই আমার জানি কেমন লাগতেছে, স্ট্যান্ডার ধরেন, স্ট্যান্ডার দিয়া তারপরে আর আমি কইতে পারবো না, আমার জ্ঞান হারাইছি, আমাকে ওইখান থেকে ধৈরা তাদের বাসায় নিছে, মাথায় পানি টানি দিতেছে, বোধ হয় ঘন্টাখানেক পরে আমার জ্ঞান ফিরছে। জ্ঞান ফিরে আমি দেখি যে ওইখানে ওই মুনায়েম খানের দুই কর্মচারী, তারপরে আনোয়ার হোসেন,
ওরা সবাই
ওরা আসছে, আর আমার মা বাবা, তারপরে আমার চাচারা চাচিরা চতুর্পাশে সবাই আছে। তো দেখা তারা কইতেছে যে আনোয়াররা এরা কইতেছে যে চলেন আমরা রূপগঞ্জ ক্যাম্পে চলে যাই, কারণ রাত্রে তো আক্রমণ হইতে পারে এই এলাকায়। তখন আমি কি করছি যে না আজকে বাড়িতে থাকবো, আজকে যাব না কোথাও, বাড়িতে গিয়া তো ড্রয়িং রুমে শুয়ে রয়েছি। তো সকাল বেলার যে 6:45 রেডিও পাকিস্তানের খবর, তো এই খবরে আমার ওই চাচা মালিক মাস্টার চাচাই খবর পাইছে যে দুষ্কৃতিকারীদের হাতে গুলিবিদ্ধ হইয়া মুনায়েম খান ঢাকা মেডিকেলে নেওয়ার পর অতিরিক্ত রক্তক্ষরণের কারণে সে মারা যান। সংবাদ রেডিও পাকিস্তান থেকে শুই না, আমার চাচাই ড্রয়িং রুমে খুব দূরে নক করতেছে, নক করতেছে, পরে আমি হঠাৎ এরকম জোরে শব্দ নক করতেছে, আমি তাড়াতাড়ি দরজা খুলে আমি কেতেছি কি হয়েছে, আমার কেতেছি কি হয়েছে, হ্যাঁ আকাম করে শুয়ে রয়েছ, মুনায়েম খান মরে গেছে, মিলিটারি আইলো অঙ্গ বাড়িতে, আইলো বইলা ওখানো গেলি বাড়িতে, কস কি হয়েছে। আমি এই যেমন আমার চাচার কাছে শুনলাম যে হ্যাঁ মুনায়েম খান আসলেই আমাদের সেই অপারেশনে মারা গেছেন,
আপনি তখনও শিওর ছিলেন না?
আমি তখনও শিওর ছিলাম না। তো চাচায় এই নিশ্চিত নিউজটি দিলেন।
আচ্ছা মোটামুটি এলাকার সব লোকজন জানে যে আপনি কাজটা করেছেন, মানে সব সবাই এটা মোটামুটি জেনে গিয়েছে, আপনার থাকতে কোনো সমস্যা হয়নি এরপরে ওই সময়টাতে বা স্বাধীনতার পরবর্তী সময়?
হ্যাঁ, ঘটনা হয়েছে যে মোনায়েম খানের অপারেশনের পরের দিনই আমার চাচা, যেই চাচা মোনায়েম খানের গাই দহন করতেন, যেই চাচার মাধ্যমে মোনায়েম খানের কর্মচারীদের সাথে পরিচয় হয়, এই চাচাকে ধরে নিয়ে যায়।
আচ্ছা,
ক্যান্টনমেন্টে তেজগাঁও থানায় তাকে টর্চারিং করে, তার টর্চারিং করাতে সে এখনো কানে শুনে না, কানে কম শুনে, একদম শুনে না, তার কান দুইটা নষ্ট হয় ইয়ার ক্যান্টনমেন্ট।
আপনি কি করেন, আপনি সেই সময়টাতে কি করেন?
সেই সময়তে ওই যুদ্ধের সময়ে ভারতে আমি যাই নাই, বাংলাদেশে ছিলাম। আমরা আরো কয়েকটা অপারেশন করছি, একটা অপারেশন করছে কাজিম আলী নামে একজন রিটায়ার্ড আর্মি আছিল, পাকিস্তান আর্টিলারিতে চাকরি করছে, সে আইসা সে ডাকাতি করত। তো রূপগঞ্জে কাজিম আলীর ডাকাত যদি এখনো আপনারা কেউ বলেন গিয়া রূপগঞ্জে, তো রূপগঞ্জের মানুষের লোম দাঁড়ায় যায়। ও একা ডাকাতি করত, সে ডাকাত গো কাছ থেকেও ডাকাতি করত, কাজিম আলী ডাকাত।
হ্যাঁ,
এবং সে পাকিস্তানে সে আলবদরে সে জয়েন করছিল, আলবদরে পরের দিন সকালবেলা সে গিয়া জয়েন করবে, আমরা রাত্রে কাজিম আলীকে ধরে নিয়ে যাই। এই যে নিউ ডিউএসএস আছে, বারিধারা ডিউএসএস, বারিধারা ডিউএসএস এর এন এ কালাচাঁদপুরের মলুর বাড়িতে সে অবস্থান করছে, মলুর আত্মীয় হইত, সে মলুর মাধ্যমে সে যেমন সকালে গিয়ে জয়েন করত, এটা কনফার্ম করছে আজকের দিনে। আমরা রাত্রে তাকে কাজিম আলীকে এই মলুর বাড়ির থেকে ধরে নিয়ে যাই। আমরা মলুর বাড়ি থেকে ধরে নেওয়ার পরেও ক্যান্টনমেন্ট থেকে কালাচাঁদপুরে অনেক গুলি হয়েছে, এবং আন্দারঘাট গ্রামের টিনের ঘরের চাল এইরকম আপনার এই যে ছিদ্র ছিদ্র এরকম জঞ্জরের মতন হয়ে গেছে
স্টুডিওর ওয়াল দেখে আপনি বলছেন।
হ্যাঁ, তো এই কাজিম আলীকে আমরা 6-7 দিন নিয়ে রাখছিলাম আমরা ওই বিজয় মেম্বরের বাড়িতে। আরেকটা দুঃসংবাদ হল, বিজয় মেম্বর আমাদেরকে মুক্তিযোদ্ধাদের রাখছে, থাকতে দিছে, খাইতে দিছে, কিন্তু সেই বিজয় মেম্বরও মিসিং হয়েছে। এর জন্য আমি খুব দুঃখ প্রকাশ করছি যে ইসাপুরা বাজার থেকে এই পারে গ্রামটার নাম হল, এখন আমার নামটা মনে হইতেছে না, কিন্তু এই গ্রামের মেম্বার ছিল, হিন্দু এক ভদ্রলোক ছিল, সে আমাদের মুক্তিযোদ্ধাদের বরণ পোষণ করাইছে, রাখছে, থাকতে দিয়েছে। এই বিজয় মেম্বর ও মুক্তিযুদ্ধের সময়ে কিলিং হয়েছে, এটা আমি আমি এটা দুঃখ প্রকাশ করছি।
মানে এটা মুক্তিযোদ্ধাদের হাতে হয়েছে,
এটা এটা সুবিধাবাদী কেউর হাতে হয়েছে।
ওকে,
তবে এই বিজয় মেম্বরের বাড়িতে আমরা রাখছিলাম, রূপগঞ্জের মেম্বার, চেয়ারম্যান এবং গণ্যমান্য ব্যক্তি, স্কুলের হেডমাস্টার সবাইরে এই কাজিম আলী ডাকাত সম্পর্কে মন্তব্য করতে তাদেরকে দেখাইছি আমরা। তো তারা প্রত্যেকে মত দিছে যে না, কাজিম আলী ডাকাতকে আপনারা যদি রাখেন তাহলে আপনাকেও ক্ষতি করবে এবং আমাদের দেশবাসীকেও ক্ষতি করবে,
তাকে
কোনোভাবেই রাখবেন না। তো তাদের মতামতের ভিত্তিতে আমরা কাজিম আলী ডাকাতকেও মেরে ফেলছি। এবং আমাদের ইসাপুরা বাজারে পাকিস্তান মিলিটারির আক্রমণ করছিল এবং আমরা পাকিস্তান মিলিটারিকে ডিফেন্স দিছিলাম ইসাপুরা বাজারে, তবে আমাদের অস্ত্র ছিল কম, আমাদের সব অস্ত্রপাতি গোরাসাল কালীগঞ্জে পাকিস্তানিদের সাথে যুদ্ধ হইতেছিল, সেই যুদ্ধে আমাদের পক্ষ থেকে আমাদের ক্যান্টনমেন্ট গ্রুপের পক্ষে মেজর ফেরদোস, তখনকার ফেরদোস আর কি, এখন মেজর রিটায়ার্ড মেজর ফেরদোস, ওইখানে আমাদের অস্ত্রপাতি নিয়ে ওইখানে কালীগঞ্জে যুদ্ধে গেছে। আমাদের কাছে অত্যাধুনিক অস্ত্রের মধ্যে এসএলআর ছিল, তো আমরা এসএলআর দিয়ে আমরা পাকিস্তানি মিলিটারির সাথে অত্যাধুনিক অস্ত্রের সাথে আমরা ইসাপুরায় ডিফেন্স করা পারি নাই। আমরা যখন ডিফেন্স ছেড়ে দিছি তখন তারা ইসাপুরা বাজারে ঢুইকা ইসাপুরা বাজার জ্বালাইছে এবং ওই এলাকা জ্বালাইছে, এবং একজন মেম্বারের ছেলে, দুইটা ছেলে ছিল, দুইটা ছেলের মধ্যে একটা ছেলে, দুইটা ছেলেকে একদিন মারছে, একজন মুক্তিযোদ্ধা ছিল আর একজন মুক্তিযুদ্ধে যায় নাই, ওই মুক্তিযোদ্ধা সে ডিফেন্স নিছিল পাকিস্তান মিলিটারিকে ওই আক্রমণের দিন, তো তাকেও গুলি করে মারছে এবং তার বড় ভাই তাকেও গুলি করে মারছে। এই দুইটা ছেলে মারণের পর সেই মেম্বার যে মানসিকভাবে অসুস্থ হয়েছে, যতদিন বাইচা আছে আর সুস্থ হয় নাই। মেম্বারের দুই ছেলে, একজন মুক্তিযোদ্ধা একজন অমুক্তিযোদ্ধা, একে দুইজনে মারছে এবং ওইখানে আরো অনেক জ্বালাইছে পড়াইছে। এবং আমাকে ঠিক আমি যখন উড্র করে যখন নাগরী, বর্তমান যে নাগরী, নাগরীতে যাওয়ার আগে আমার কাছে যে
এসএলআরটা ছিল, এই এসএলআরটা আমি এক জায়গায় লুকায় রেখা যখন আমি যাইতেছিলাম তখন আমার নাগরিকে ধরছে, ধরে ফেলাইছে, ধরে কইতেছে যে এটা রাজাকার ধরছে, এটাকে আজকে ছাড়ব না, ওই যে ওই দিকে জ্বালাইতেছে, আর আমগো গ্রামে আইসে ইনফরমেশন নিতে আমগো গ্রামও জ্বালাইব, আমাকে ধরে ফেলায়, আমাকে ধৈরা রাজাকার হিসাবে চিহ্নিত করে, চিহ্নিত করে আমাকে মেরে ফেলাইবে।
এটা মুক্তিযোদ্ধারা করে
না? মুক্তিযোদ্ধারা গ্রামবাসী, গ্রামবাসী আমারে ধরে, নাগরী গ্রামের লোকরা ধরে আমাকে। ধরার পরে তখন নাগরী গ্রামের এক ভদ্রলোক আবার গুলশানে, নাগরীর খ্রিস্টান লোকেরা গুলশানে বয় বেয়ারা বাবুরচির চাকরি বেশি করে খ্রিস্টান লোকেরা, তো গুলশানে একজন ডিপার্টমেন্টালি একটা ইয়ের দোকানও ছিল, তো এই লোক কইতেছে যে হ্যারে মাইরো না, মারণের আগে আমার দেখা এলো, তো যেমন সেই লোকের কারণে আমাকে হন মারতেছে না, তো আমি একটু পানি চাইতেছে যে আমার একটু পানি দেন খাইতে, কইতেছে দিমুনে সময় মতো নেই দিমুনে, এইরকম তারা তিরস্কারও করতেছে আমার সাথে। তো ওই ভদ্রলোক দেখনের জন্য আমাকে এখনো মারেনি, আমার কাছে আইসো আমার কাছে স্যারে মুজামেল, আমি কইতেছি তো আমি তো বলে রাজাকার এরা আমাকে মারণের জন্য তৈরি হয়েছে আপনাকে দেখানোর জন্য অপেক্ষা, তখন এগো কইতেছে আরে সর্বনাশ তোমরা কি করতেছিলা, তার এই লোকই পূর্ব পাকিস্তানের গভর্নর মোনায়েম খানকে মারছে, সর্বনাশ কর্তা যদি যদি আমি যদি না কইতাম, তখন তা আমার এই হেলকার মানুষে আমার এখন আবার মাথার তৈলা তারা আনন্দ করার অবস্থা, আর আমাকে কোনোভাবে দিবে না, আমাকে তাদের এলাকায় বেড়ায় যাইতে, আমাকে থাইকা যাইতে কইতেছে, তা আমি কইতেছি যে না আমার বেড়ান লাগবে না, থাকতে লাগবে না, নদী পার করে দেন, আমি বাড়িতে যাব, আগে আমার মা বাবার লগে দেখা করব, আমি তো খুব ভয় পাইছি আপনারা তো আমাকে মাইরেই ফেলাইতেন।
জি, তো এই একটু জানতে চাই বীর প্রতীক উপাধি আপনি কবে পেলেন?
আরেকটু ঘটনা আমি আপনাকে বলি, এই মোনায়েম খানের অপারেশন নিয়ে নানান জনে নানান সময়ে নানান কথাবার্তা অনেক কিছুই বলছে, অনেক গ্রুপরা দাবি করছে মোনায়েম খানের তারা মারছে, কিন্তু মোনায়েম খানের অপারেশনের রিপোর্টটা নিয়ে যখন ভারতে যায় মোনায়েম খানের দুই কর্মচারীকে সাথে নিয়ে গেছিল, তো এই দুই কর্মচারীকে নিয়েও তারা মেজর হায়দারের কাছে এই দুই কর্মচারীর পরিচয় দেয় নাই এবং তাদেরকে যে নিয়ে গেছে তাও বলে নাই আমাদের গ্রুপেই।
আচ্ছা,
তো তারা শুধু মোনায়েম খানের অপারেশন করছে, তো সেই অপারেশনের রিপোর্টে তারা আমার নামটাও বাদ দিয়া তারা রিপোর্টটা করছে, রিপোর্ট করার পরে মেজর হায়দার আবার ফল ইন করে সপ্তাহে আবার দেখাশোনা করে সবাই সবাই কৌশলাদি বিনিময় করে, তো এর মধ্যে ফল ইনের মধ্যে মেজর হায়দার দুইজন নতুন লোক দেখছে, নতুন লোক দেখে তোমরা কে কইতেছে তো আমরা মোনায়েম খানের কর্মচারী, তো তোমরা রিপোর্ট করো নাই কেন, আমগো তো স্যার কিছু বলতে মানা করছে, তাদেরকে নিয়ে তার ক্যাম্পে গেছে, ক্যাম্পে যাওয়ার পরে তাদের কাছ থেকে ষোলো আনা ঘটনা শুনছে, ষোলো আনা ঘটনা মেজর হায়দার রেকর্ড করছে, রেকর্ড করার কারণে সেইখানের থেকে আমার নামটা এই মোনায়েম খানের এই কর্মচারীরা বলার কারণে আমার নামটা ঠিক মতন আসছে, স্বাধীন হওয়ার পরে যখন পুরানা পল্টন মুক্তিযোদ্ধাদের সংসদ যেটা এটার মধ্যে একশো টাকা করে আমাদের বেতন দিছে, একশো টাকা করে বেতন দিয়ে আবার দশ টাকা করে কাইটে রাখছে এই সংসদের জন্য, সেই দিন মেজর হায়দার আমাকে বলছে যে মুজামিল তোর সাথে আর কে ছিল, আমি বললাম যে আমার সাথে শেষ দিন আমি আমার ফুফাতো ভাই আনোয়ারকে নিয়ে গেছিলাম, আর আমি দুই দিন আমি একা অ্যাটেম্প নিছি, তো কইলো যে এইগুলো আমার কাছে সবই ডকুমেন্ট আছে, তো তোর সাথে কে গেছিল ওই দিনকার অপারেশনে সেইটাই শুধু বল, আর তোর সাথে সহযোগিতা করছে কে কে, তখন আমি বলছি যে সার্জেন্ট রশিদ আমার সহযোগিতা করছে অপারেশনে, আমার চাচা আব্দুল জব্বর এটাতে সহযোগিতা করছে, ইসরাফিল খন্দকার আমাকে সহযোগিতা করছে, দেশবাসী তো সবাই আমাকে সহযোগিতা করছে, তো কইলো যে ঠিক আছে, তো সেই ভাবেই আমি পরে মেজর হায়দারের কাছে জানলাম যে সে আমার সাথে আর কে ছিল এইটা কনফার্ম করছে, আনোয়ারের নামটা সেই হিসাবে আমার এবং আনোয়ার আমরা দুইজনের নামে দুজনকেই এই বীর প্রতীক রিওয়ার্ড দিছে।
বাহ, চমৎকার। ওকে প্রিয় শ্রোতা, এই হচ্ছে আমাদের বীর প্রতীক মোজাম্মেল হক, যিনি এত বড় একটা দুর্ধর্ষ কিলিং এ অংশগ্রহণ করেছিলেন, এবং আপনারা জানেন যে একটি দেশ পেতে আমাদের কি পরিমাণ আত্মত্যাগ করতে হয়েছে, এই সব মানুষ বিশেষ করে ওই দুজন কর্মচারী যাদের প্রতি আমরা শ্রদ্ধা জানাই।
তো আমি বলতে চাই,
জি প্লিজ,
হ্যাঁ, মোনায়েম খানের দুইজন যে কর্মচারী
শাহজাহান শেষ পর্যন্ত যক্ষা রোগে মারা গেছে এবং তাকে আমি ঢাকা মেডিকেলে চিকিৎসা করাইছি, বঙ্গবন্ধু হাসপাতালে তারে চিকিৎসা করায়ও তাকে রক্ষা করতে পারি নাই। এবং তার দুইটা ছেলে আছে, দুইটা ছেলে পুলিশে সেনাবাহিনীতে চাকরি চান, একটা ছেলে ইন্টারমিডিয়েট পাস করছে এবং তারা খুব মানবেতর জীবনযাপনই করেন। তো ছোট ছেলেটা আমাকে ওই দিনকে টেলিফোন করছে যে সে এখন একটা গার্মেন্টসে চিটাগাংয়ে চাকরি করেন কোন রকম। আর মুখলেসুর রহমান যে বাংলাদেশ অর্ডিন্যান্সে চাকরি করতেন, তো এখন অফশোর আছেন, কিন্তু তার বাড়ি ঘর সব নদীতে নাকি ভাঙ্গিয়া নিয়ে গেছে। এখন কুমিল্লা ময়নামতি ক্যান্টনমেন্টেরই আশেপাশে কোন একটা গ্রামে তার ছেলে মেয়ে নিয়ে মানবেতর ভাবে জীবনযাপন করেন। তো এদের দিকেও সরকার একটু দেখা উচিত। আমি আরো দুইজন মুক্তিযোদ্ধাকে জানি, একজন মুক্তিযোদ্ধা তার ছেলে মাস্টারুল্লে আজকে 10-12 বছর চাকরি করে, তাকে পার্মানেন্ট করছে না। আরেকজন মুক্তিযোদ্ধা তার মেয়ে মাস্টার্স করছে কিন্তু সে একটা চাকরি পাইতেছে না। তারা দুজনই বীর প্রতীকী অ্যাওয়ার্ড পাওয়া মুক্তিযোদ্ধা। আরেকজন মুক্তিযোদ্ধা সে সেনাবাহিনীতেও চাকরি করছে এবং মুক্তিযোদ্ধাও ছিল, কিন্তু তার নিজের জমি জমা তার চাচাতো ভাই তারা সে প্রভাবশালী, তার জায়গা জমি জোর করে দখল করে খাইতেছে। এই সমস্ত বিষয়ে
অনাচার অন্যায় আত্মত্যাগ এবং মুক্তিযোদ্ধাদের যে পরিমাণ নিজের জীবন বাজি রেখে একটা দেশ উপহার দেওয়া, আজকে 43 বছর আমরা পার করে ফেলেছি এবং এই 43 বছর পরে আমরা যে দেশ পেয়েছি সেই দেশের মধ্যে অনেক অনেক বৈষম্য আছে, অনেক না ভালো লাগা আছে, সবকিছু মিলিয়েই আমাদের সোনার বাংলাদেশ। এবং আমরা আশাবাদী হতে চাই, আমরা হয়তো ন্যায্য বিচারটা ন্যায্যতা দিতে পারিনি যারা আমাদেরকে দেশ উপহার দিয়েছেন তাদেরকে, কিন্তু এটা ঠিক যে আমরা তাদেরই উত্তরস্বরী, তাদেরই সন্তান এবং আমাদেরকেই এই দেশটাকে এগিয়ে নিয়ে যেতে হবে। প্রিয় শ্রোতা, আমরা ছোট্ট একটা স্পেস নিতে চাই, আমরা বলতে পারি এটাকে ব্রিদিং স্পেস। আমরা একটা গান শুনবো, অফকোর্স বুঝতে পারছেন যে একটা দেশের গান শুনবো। আমরা হ্যালোইন 920 সবসময় একটা কথা বলে থাকি যে হ্যালোইন 920 ইজ নট আ ট্রেডিশনাল প্রোগ্রাম, যে শুধুমাত্র 16 ডিসেম্বর, 26 মার্চ কিংবা 21 ফেব্রুয়ারি কিংবা বিশেষ বিশেষ দিনগুলোতে মুক্তিযোদ্ধাদের আনা হবে এবং তাদের জীবনের গল্প প্রচার করা হবে। আমরা পুরো ট্র্যাডিশনটা ভেঙে এমন একটা দিনে আজকের এই বীর প্রতীক মোজাম্মেল হককে আপনাদের সামনে উপস্থাপন করেছি, যেখানে আমাদের দেশীয় চেতনা, আমাদের যে ভালো লাগাটা, সেটা যেন কোন একটা সীমানার মধ্যে বন্ধ না হয়ে থাকে, নতুন করে ভাবায়। বিশেষ করে আমরা অনেকবারই গায়ের লোম শিবিরে উঠেছে আজকের এই গল্পটা শুনতে গিয়ে। আমার মনে হয় যারা নতুন প্রজন্মের আছেন, যারা অনেক ভাবি মুক্তিযুদ্ধের ইতিহাস জানেন না, তারা এই যে মানুষদের আত্মত্যাগ, বিশেষ করে 15 বছরের অনেক কিশোর আছে যারা হ্যালোইন 920 শোনে, একজন 15 বছরের কিশোর মুক্তিযোদ্ধার জীবনের গল্প এখানে প্রচার করলাম আমরা। একজন 15 বছরের কিশোর মুক্তিযোদ্ধা কি করতে পারে, তাহলে একজন 15 বছরের কিশোর কেন দেশ গড়ার কাজে নিজেকে এভাবে আত্মনিয়োগ করতে পারবে না? আমরা এই মেসেজটাই দিতে চেয়েছি আজকের এই হ্যালোইন 920 থেকে। আমরা প্রিয় শ্রোতা এই গানটার পরপর আবারও ফিরে আসছি, তারপরে আমাদের এই শ্রদ্ধেয় মানুষটির কাছ থেকে আমরা আরো কিছু শুনবো। আপনারা আশা করছি আমাদের সাথেই থাকবেন। আর এই মানুষটিকে দেখার জন্য আপনারা চলে আসতে পারেন আমাদের ফেসবুক পেজে, আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/hello8920। আমি আবারও বলছি www.facebook.com/hello8920। ওখানে যাবেন, যাওয়ার পর আপনি লাইক দেবেন এবং লাইক দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি হ্যালো 8920 মেম্বার হয়ে যাবেন। ফিরে আসছি এই গানটির পরপর।
ক্লোজ আপ প্রেজেন্টস হ্যালো 8920, ক্লোজ আপ, দ্য ক্লোজার দ্য বেটার।
ওকে প্রিয় শ্রোতা, আমরা আপনাকে আরো একবার স্বাগত জানাচ্ছি। 1:42 হচ্ছে সময়, অনেক অনেক কমেন্টস আমরা পেয়েছি ফেসবুকে। স্পেশালি থ্যাঙ্কস জানাতে চাই যারা রাত পর্যন্ত জেগে আমাদের এই অনুষ্ঠানটি শুনলেন। মোহাম্মদ জাবেদ লিখেছে, প্রথমবারের মতো শুনছি কিন্তু শুরুতে একরকম একটা গল্প শুনবো এরকম ভাবিনি। বিশেষ করে সম্মানিত বীর প্রতীককে সালাম জানাবেন, এরকম অসংখ্য অসংখ্য কমেন্টস আমরা পেয়েছি। এইচ এম রোহান লিখেছে, এত সুন্দর দেশ উপহার দেবার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। আলামিন খান লিখেছে, স্মরণ করি সেই সব বীরদের যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি স্বাধীন বাংলাদেশ। স্বপ্নীল রাজকন্যা লিখেছে, আপনাকে লাখো সালাম, গর্ববোধ করছি বাঙালি হয়ে। বাবু দাস লিখেছে, স্যালুট সব মুক্তিযোদ্ধাদের। সুলাইমান লিখেছে, নিজের জীবন বাজি রেখে আপনি এই দেশের জন্য যুদ্ধ করেছেন, তার জন্য আপনাকে সশ্রদ্ধ সালাম জানাই। নীল প্রজাপতি লিখেছে, বীর প্রতীক মোজাম্মেল হক আঙ্কেল আপনাকে শুনছি, অসাম লাগছে। এইচ এম রোহান লিখেছে, মুক্তিযুদ্ধের কাহিনী শুনতে আমার ভালো লাগে, মুক্তিযুদ্ধের কথা শুনলে কৌতূহল হয়ে পড়ি সেই সময় কিভাবে কি ঘটেছিল। মোহাম্মদ ইউনুস লিখেছে, সে এমন একজন ভালো মানুষ যা ভাষায় প্রকাশ করতে পারবো না। এরকম অসংখ্য অসংখ্য কমেন্টস এসেছে, কমেন্টসের প্রতিক্রিয়া আপনার কাছ থেকে আমরা জানবো। এফাকেই বলে নেই যে প্রতিক্রিয়া পরপর আমরা আজকের অনুষ্ঠানটা ফরমালি শেষ করে দিব এবং প্রিয় শ্রোতা আপনারা যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন তাদেরকে তো আন্তরিকভাবে অবশ্যই ধন্যবাদ। আর আগামী বুধবার ঠিক রাত 11:00 বিশেষ দেখা হচ্ছে। আচ্ছা
হ্যাঁ, আপনার কিছু বলার আছে কিনা আমাদের শ্রোতাদেরকে?
হ্যাঁ, আমি আমি দেশবাসীর কাছে আমার বক্তব্য হল, যদি আমি 14-15 বছর বয়সে যদি এরকম একটি অপারেশন করতে পারি, যে অপারেশন করার পরে পশ্চিম পাকিস্তানের ফার্স্ট ক্লাস গেজেটেড অফিসার সব আতঙ্কে ভয়ে নিরাপত্তার জন্য সার্কিট হাউসে আশ্রয় নিতে পারে এবং সারা পৃথিবীর মানুষ এবং সারা পৃথিবীর দেশ পরিচালনা যারা করছে তারা শুধু এটাই ভাবছে যে বাংলাদেশ স্বাধীন হওয়া এখন আর সময়ের ব্যাপার মাত্র, কিন্তু এটাকে আর আটকায় রাখা যাবে না। এর 14-15 বছরের বালকরাই যখন এরকম অপারেশন করতে পারে তাহলে সেই দেশকে আর কেউ করায়ত্ত রাখা যাবে না। তো আমি আপনাদের 14-15 বছরের মানুষদেরকে, এই নবীনদেরকে আমি এটাই বলবো, তবে আপনারা কেন এই দেশটা গড়তে পারবেন না? আপনারা যদি ইচ্ছা করেন, আপনারা যদি চেষ্টা করেন, আপনারা যদি দেশকে ভালোবেসে যদি আপনারা কাজ করেন, তবে আপনারাও পারেন এই দেশটাকে আবার সুন্দর করে গড়তে, পৃথিবীর উন্নত দেশগুলির সাথে নিজেদের দেশটাকে সমসারিতে নিয়ে যেতে পারেন আপনারা, এটাই আমি মনে করি।
প্রিয় শ্রোতা, এই হচ্ছে আমাদের আজকের হ্যালো 8920। আমরা স্পেশালি থ্যাঙ্কস জানাই এই বীর মুক্তিযোদ্ধাকে আমাদের লাখ লাখ শ্রোতার পক্ষ থেকে।
ক্লোজ আপ প্রেজেন্টস হ্যালো 8920, ক্লোজ আপ, দ্য ক্লোজার দ্য বেটার।
মোহাম্মদ বদিউল আলম, তহুরা নিজের ভুলের কারণে উনি কষ্ট পাচ্ছেন, আরো মা বাবা কোন সন্তানের অমঙ্গল চান না, তিনি ওনার মা বাবার কথা না শোনার কারণে ওনার সারা জীবনে এই কষ্টটা করতে হচ্ছে।
আমি শফিকুল ইসলাম বাবু, আমি তো মুজাফর গল্প শুনে এইটুকু বলতে চাই, তার প্রথম বিবাহ করছিল স্বামীকে ডিভোর্স দিয়ে সে ভুল করছে, তারপরে যে ওই এসআই ষড়যন্ত্র করে টাকা পয়সা দিচ্ছে এটুকু কিন্তু সে পড়ালেখা হিসেবে আত্মীয় স্বজন সবার কাছে শেয়ার করতে পারতো, কিন্তু সে করে নাই। তো আশা করি ওর জীবনে ভালো একটা ধার্মিক স্বামী মিলবে।
আমি খাগড়াছড়ি থেকে বারেক বলছি, সহজা আপুর গল্পটা শুনে আমার এত মনে কষ্ট লাগলো যে এই ধরনের পুলিশকে সরকারের কাছে আমার বিনীত অনুরোধ থাকবে যে তাকে ফাঁসি কাছতে গেলাম।
আমি মোহাম্মদ জয়নাল আবেদিন, যার কারণে তোহুদার জীবনটা নষ্ট হয়েছে, সংসারটা ভেঙেছে, তাদের এই দুনিয়ায় বিচার হোক আর যেন মরার পর বিচার হয়, কষ্টের মধ্যে সে এখনো টিকে আছে, বেঁচে আছে, তোহুদার জন্য আমার দোয়া থাকবে।
আমি মাসুদ রানা বলছি, তোহুজার তুমি গল্পটা শুনলাম, মানুষ পায় না সেরকম কোন কাজ নাই, তাই তোহুজার তো যদি চালিয়ে যায় তাহলে একদিন সে পরিপূর্ণ বিচার পাবে, তাই দোয়া করি সে যেন সামনের দিকে এগিয়ে যায়।
আমার নাম মোহাম্মদ আমিনুল ইসলাম, আমি তোহুরা আপুকে একটি কথা বলবো, উনি যাকে বিশ্বাস করতেছে তার কাছেই ধোকা খাচ্ছে, তাই আমি তাকে বলতেছি নারী সমাজ কল্যাণ মন্ত্রণালয়ে তার অভিযোগটা পেশ করার জন্য, যাতে এই তিনজন ব্যক্তি যারা কি স্বামী হারা করেছে তার জন্য সুষ্ঠু বিচারটা হয়।
আমার নাম শামীম, তোহুদার জীবনে গল্প আমি শুনছি, অনেক কষ্ট লাগছে, আমি আইনের সহায়তা করতে চাই, যতটুকু পারি হেল্প করবো,
আমি একজন আইন লোক।
সেলিন সালমান, অবুজাপুটা মেয়েটা অনেক সরল, দ্বিতীয়ত মেয়েটা লেখাপড়া না জানো ভয় আজকে অবস্থা হয়েছে, আর তৃতীয়ত মেয়েটা যে ভয়ে বৃদ্ধি দেয় কাউকে ওটা বলতে পারে না যে যে মানুষের সাহায্যটা পাবে এটা আশা করে নাই, সরল ছিল তো সেই জন্য কিছু করতে পারে নাই উনি।
আমি হজরত বলছি, তহুজার গল্প শুনে আমার কাছে খুব কষ্ট লেগেছে, তহুজা যাদের দ্বারা এরকম কষ্ট পেয়েছে তাদের পিতার হওয়া উচিত, তারা যে পেশারই লোক হোক না কেন, আমি দোয়া করি তহুজার জীবন সুন্দরভাবে কাটে।
আমি আহসান আহমেদ বলছিলাম, আমি একজন গরিব ছেলে, এখন ইন্টার ফার্স্ট ইয়ারে পড়াশোনা করছি, বাবা মা আমাকে পড়াশোনা করাইতে পারে না, তারপরে যেন আমি সপ্তাহে 4 দিন কাজ করি মাঠে এবং 2 দিন কলেজে যাই, পরিবার থেকে আমাকে কিছু করতে পারতেছে না, আমার জীবনের অনেক ঘটনা আছে যা আমি আপনাদের এবিসি রেডিওতে এসে বলতে চাই, আমার জীবনটা তো আমি ধন্য মনে করতাম।
আমি মোসাম্মদ আমেন আক্তার বলছি, ছোটবেলায় বাবা মা মারা গেছে, আমি অনেক দুঃখী, আমি সমাজকে মূল্য দেন, আমি একটা প্রতিবন্ধী নেই, আমি আপনাদের সাথে মনের দুঃখের কথাগুলো বলতে চাই।
আমার নাম আসাদ। আমি গত দেড় বছর আগে সরকারি চাকরির আশায় জমিটুকু বিক্রি করে এবং বাড়ি বন্ধক রেখে একজনকে প্রায় 6 লক্ষ টাকা দিই। চাকরি তো হয়নি, টাকাও ফেরত পাইনি। যার কাছে বাড়িটি বন্ধক রেখেছিলাম সে আমাদের টাকা পরিশোধ করতে চাপ দিচ্ছে। আমি আমার কষ্টের কথা বলে আপনাদের স্টুডিওতে এসে বলতে চাই, আমার বাবা মাকে বাঁচাতে চাই, প্লিজ আমাকে সুযোগ দিন।
আমার নাম কলিনা, 57 বছর আমার বয়স। আমি আমাকে কিভাবে নির্যাতন করে চারটা ছেলে মেয়ে, আমি অনেক অসহায়। আপনাদের কাছে আমি আমার জীবনের ঘটনাগুলো বলতে চাই।
আমার নাম আসিফ। আমার বাবাকে ছোটবেলায় হারাইছি, সংসারের খরচ অনেক কষ্টে চালাইছি। এসএসসি পাশ করে বিদেশ চলে যাই, সেখানে লোয়ারটাই ধরে 20 টাকা পাই। দেশে ফেরত এসে ব্যবসা বাণিজ্য করে এখন অনেক টাকা আয় করি। একটা মেয়েকে আমি পছন্দ করতাম, এখন বিয়ে প্রস্তাব দেওয়া বলে বিয়ে দিবে না,
প্লিজ আমাকে দয়া করে কল দেবেন।
আমি ময়না। আমার স্বামী আমাকে রেখে পালাই গেছে এবং আমার জীবনে আরো অনেক কাহিনী আছে, অনেক কষ্টের জীবন আমার। আমি আমার স্বামীকে বলছি 40 দিনের মধ্যে না আসলে আমি আত্মহত্যা করবো। ভাই আমি জানি না আমি কি করবো, এখন আমি বাঁচতে চাই, আমার বাঁচার খুব ইচ্ছে যে হ্যালো এক নিয়ম টু জিরোতে আসবো, আমার জীবনের কথাগুলো বলবো।
আমি মোহাম্মদ শফিকুল ইসলাম। ছোটবেলা থেকে মাদ্রাসা পড়ি। আমি যখন হাফেজ হয়ে যাই একটা মেয়ের সাথে প্রেম করি, পরে মেয়েটা আমার কাছে কিছু টাকা চায়। মেয়েটা টাকা দেওয়ার জন্য কাজের সন্ধানে ঢাকায় আসি, কিছুদিন পরে বাড়িতে ফিরে যাই। তখন জায়গা দেখি মেয়েটা অন্য ছেলের সাথে প্রেম করে। আমার জীবনের গল্পটা আমি এবিসি রেডিওতে বলতে চাই, আমাকে যদি একটু সুযোগ করে দেওয়া হয়।
আমার নাম সুমিয়া। আমি একটা ছেলেকে খুব ভালোবাসি, কিন্তু আমার ফ্যামিলি সিচুয়েশন খুব খারাপ। আমার মা আছে, বাবা নেই, মামা দেবাসে থাকি, কিন্তু তারা খুব অত্যাচার করে। প্লিজ যত তাড়াতাড়ি সম্ভব আমাকে দয়া করে একটু হলেও কল করবে।
আমার জীবনের গল্পটা একটা মেয়ে নিয়ে। আমি ইন্ডুশন করার পর অনেক কষ্ট করি তাকে পাওয়ার জন্য, তাও পাই না। পরে আরো ফ্যামিলি মেম্বার নিয়ে অনেক কথা নিয়ে আমার জীবনের গল্পটা।
আমার নাম শিল্পী। ছোটবেলা থেকে খুব অভাব অনটনের মধ্যে পড়েছি। আমার মা বাবা দুজনে খুব অত্যাচার করত, আমি দেখতে কালো, এসবের অবহেলা করত। আমার লেখাপড়াও অতটা হয়নি, তো আমি এখন আমার সংসার চালাতে খুব কষ্ট হচ্ছে। আমাকে বলার সুযোগ দিলে আমি খুব খুশি হব।
ঘন ঘটা থেকে থেকে দেখছে।
track was downloaded from FusionBD.com.